exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 তে। আমি আরজে সেতু আছি এবং যে ব্যাপারটা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে বিগত কিছু এপিসোডের যে সাফল্য। সবসময় হ্যালো 8920 এমন একটা অবস্থানে রয়েছে রেডিও ইন্ডাস্ট্রিতে, রেডিও শোগুলোর মধ্যে, যেটা সবসময় কিন্তু একটা পজিটিভ ভাইব বা পজিটিভ একটা ইফেক্ট সবার লাইফেই পড়ে। এবং আপনি মনে পড়বে নিশ্চয়ই আপনার রানী জাভেদের যে জীবনের গল্পটা আমরা প্রচার করেছিলাম, পরপর দুটো এপিসোডে আমরা গল্পটা প্রচার করেছিলাম আপনারই জন্য। প্রথম এপিসোডটা যখন অনার হয়ে গেল তখন আমি ফেসবুকে আমার ইনবক্সে এবং এবিসি রেডিওর পেজে যেখানে পোস্ট করা থাকে সেখানে দেখেছি প্রচুর প্রচুর রেসপন্স আপনাদের। আপনাদের একেবারে ওকে হাতে ধরে সাহায্য করার যে মানসিকতা আমি দেখেছি তা সত্যিই বিস্ময়কর ছিল। শুধু রানী জাভেদ নয়, প্রায় সবগুলো এপিসোডেই যে আপনাদের এই ভিকটিমদের পাশে এসে দাঁড়ানোর যে ইচ্ছা, প্রবল ইচ্ছা আমি বলবো, সেটাকে সাধুবাদ জানাই আমি। এবং যে ব্যাপারটা বলতে চেয়েছিলাম আমি, যেটার রেশ ধরে এতগুলো কথা বলে ফেললাম, সেটা হচ্ছে রানী জাভেদকে অনেকেই সাহায্য করতে চেয়েছেন, অনেকেই সাপোর্ট দিতে চান, বাট সবার সেই সাপোর্টে কিন্তু আমরা সাড়া দিই না। যে কোনো কারণেই হোক, আমরা খুব বিবেচনা করি, এমন একটা মানুষের কাছে তাকে যোগাযোগটা করিয়ে দিয়েছিলাম এবং তিনি তার একটা থাকা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তিনি এখন ভালো আছেন। তার নামটি আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছেন সাইফ। তিনি তার FTR ভেঙে রানী জাভেদের চিকিৎসা করিয়েছেন এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবিসি রেডিও এবং হ্যালো 8920 টিমের পক্ষ থেকে। এবং এরকম অনেক মানুষ আছেন যারা সাহায্য করতে চান আমাদের এখানে এসে, যারা গল্প বলেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং তারা চাইলেই কিন্তু এরকম সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পারেন, এবং সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রইল আমার একই সাথে। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি, অতিথির কাছে যাব। তার আগে ফোন নাম্বারটা বলছি, যেখানে ফোন করলে এই অনুষ্ঠানে এসে আপনি আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। নাম্বারটা মন দিয়ে শুনে রাখুন অথবা লিখে রাখতে পারেন আপনি, 09613892892। আবারও বলছি 09613892892। এখানে ফোন করবেন, আপনার গল্পটা পাঁচ মিনিটের মধ্যে আপনি বলতে পারবেন এবং তারপরেই গল্পটা শুনে আমাদের টিম মেম্বার লোবান আপনার সাথে যোগাযোগ করবে। আর ফেসবুকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর্য সেতু নামে যে পেজটি রয়েছে ফেসবুকে, যেটার URL অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/setu.abcradio। এই অ্যাড্রেসটা দিয়ে সার্চ করলে আপনি অরিজিনাল পেজটা পাবেন। আরো সহজে পেতে পারেন এই মুহূর্তে এবিসি রেডিও FM 89.2 এর পেজে আপনি আজকের অতিথির ছবি দেওয়া একটা পোস্ট দেখতে পাবেন, সেটার সাথেও আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে। এই পোস্টে আপনি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন যত ইচ্ছে পারেন আপনি, এবং ওই আর্য সেতু পেজটাতে লাইক দিয়ে কানেক্টেড থেকে যান। ওকে, অতিথির কাছে আমি আসছি, প্লিজ একটু নামটা বলবেন আপনি।
আমার নাম রূপা।
রূপা, আজকের অতিথির নাম রূপা। রূপার বয়স কত?
আমার এখন 24 বছর।
24 বছর বয়স, ঠিক আছে। 24 বছর বয়সে কেন উনি গল্পটা বলতে আসলেন এখানে? নিশ্চয়ই কোনো অর্থবহ একটা কারণ সেটার পেছনে রয়েছে। শুরু করুন আপনি বলা।
আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা ডিস্ট্রিক্ট, বারহাট্টা থানা, গ্রাম রত্নপুর। আমি বলতে আসছি, আমার যখন বয়স 3 থেকে 3.5 বছর বয়স, তখন আমার বাবা মারা যান। যখন আমার আব্বু গেছে মসজিদে যাওয়া অবস্থায়, আমার আব্বু ওখানে অজ্ঞানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বাসায় নিয়ে আসতে সবাই বলছে যে আমার আব্বু বেঁচে আছে। তখন গ্রামের সবাই বলতেছে যে চলো এখন ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন আমার আব্বুরে নিয়ে যাওয়ার পরে, গ্রামের বাড়িতে কোনো গাড়ি ছিল না, তখন আমার বয়স তো 3.5 বছর বয়স, এমন একটা এলাকায় কোনো গাড়ি ঘোড়া ওখানে ব্যবস্থা নাই। তারপরে আমার আব্বুরে মানে সবাই খান্দে করে নিয়ে আসতে, মানে আমাদের গ্রামের ভাষায় বলে, মানে দৌড়াদৌড়ি করে বাজারে নিয়ে আসতে। নিয়ে আসার পরে সবাই বলছে যে সে তো মারা গেছে, সে জীবিত নাই। তখন আমার আব্বুর আবার বাড়িতে নিয়ে আসতে, মানে হার্ট স্ট্রোক করতে আর কি আমার বাবা, মানে তখন ধর আমি বুঝি নাই আমার ছোটকাল, তখন তারা বলছে এরকম অবস্থায় সে মারা গেছে। তারপরে তাকে বাড়িতে নিয়ে আসছে বাজার থেকে, নিয়ে আসার পরে সবাই কান্নাকাটি করতেছিল। তখন এভাবেই আমার আব্বুর মানে মাটি দেওয়ার পরে আমার আম্মু আমারে নিয়ে আম্মুর বাবার বাড়িতে চলে গেছে। চলে যাওয়া অবস্থায় ওখানে আমার আম্মু থাকতেছে, তখন আমার মামারা বলতেছে যে তোমাকে আবার বিয়ে দিয়ে দিব। তো আমার আম্মু বলছে যে আমাকে এখন বিয়ে দিয়ে দিলে আমার তো একটা সন্তান আছে, আমার সন্তানকে কে দেখবে। তখন আমার আম্মু এভাবেই তাদের কাছে ছিল, আমার মামাদের কাছে ছিল আর কি আমার আম্মু।
আপনি কি একটাই সন্তান?
হ্যাঁ, আমি একাই সন্তান আমার মার। তখন আমার আম্মু এভাবেই থাকতেছে, থাকা অবস্থা বলতে আমার আমার আম্মু গ্রামের বাড়িতে হাঁস মুরগি পালে, এরকম করে আমার নিয়ে মানে এইভাবে পার করতেছে। তা আমার মামারা অনেক সময় অনেক জায়গা থেকে বিয়ের অফার আসতে, তা আমার আম্মু বলতেছে না আমি বিয়ে শাদী করব না, আমি যদি বিয়ে শাদী করি তাহলে আমার মেয়ের কষ্ট হবে, আমার মায়াকে কে দেখবে। তখন আমার বয়স 4 বছরের মতো হয়ে গেছে, তখন আমার আম্মু এরকম একটা ব্যথা হয় পেটের মধ্যে, অনেকদিন থেকেই আমার আম্মু মানে চিন্তা করতে করতে আমার বাবার জন্য পেটে একটা ব্যথা হয়ে যায়। তখন এরকম নর্মাল ওষুধ এনে খায় ব্যথার জন্য, ওষুধ এনে খাওয়ার পর একটু থাইমা থাকে আবার বাড়ে, এরকম করতে করতে আমার আম্মুর পেট অনেকদিন পরে মনে করেন ফুলে গেছে। ফুলে যাওয়ার পর আমার আম্মু ডাক্তার কাছে গেছে, ডাক্তারে বলছে যে আপনার পেটে টিউমার হয়েছে। টিউমার হয়েছে, আমার আম্মুর এত টাকা পয়সাও নাই, আমার মামাদেরকে বলতেছে যে আমাকে একটু চিকিৎসা করেন আপনার, আমার বড় মামা সবার যে বড় মামাটা আমার 4টা মামা, তখন বলতেছে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও একটু চিকিৎসা করো। আমার মামা বলতেছে এখন তো অনেক টাকা পয়সার দরকার, এত টাকা পয়সা কোথা থেকে পাবো। আমার মামা বলতেছে যে কোথা থেকে এনেও আমাকে চিকিৎসা করো, নাহলে আমার মায়ের জন্যই তো আমি আজকে কোন জায়গায় কিছু করি নাই, মানে আমি বিয়ে শাদী করি নাই, আমার মেয়ের দিকে তাকাই তো আমি বসে আছি। তো আমার আম্মু এটা বলার পরে আমার মামা বলতেছে ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখবো। মামা আমার বড় মামা বলছে চিন্তা ভাবনা করে দেখবে। আমার আম্মা এরকম আবার বেশি অসুস্থ হয়ে গেছে, ব্যথা উঠলে উনি মানে পুরা চিল্লানি শুরু করে দেয়, এরকম চিল্লা চিল্লি করে। করার পরে আমার মামা যেদিন আমার আম্মু বলছে যে আমাকে যদি তোমার কাছে আমার এডি রিকোয়েস্ট যে আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই শুধু আমার মেয়ের জন্য আমি বাঁচতে চাই, এটা বলার পরে আমার মামা বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। এই দেখা অবস্থায় তখন আমার আমার এরকম অবস্থা হয়েছে সে বিছনা থেকে উঠা বাথরুম পর্যন্ত যেতে পারে না, তাকে ধরে ধরে নিতে হয় বাথরুম।
প্রিয় শ্রোতা, এতটুকু একটা বাচ্চার তখন 4 বছর, হয়তো সে অনেক কিছু বুঝতো না, কিন্তু পরবর্তীতে হয়তো সে স্টোরিগুলো বুঝতে পেরে এই মুহূর্তে ভেঙে পড়ছে, যেটাই স্বাভাবিক। মায়ের চেয়ে মানে ক্লোজ, মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ হয় না।
সেই দিনই আমার মাকে মানে ডাক্তারখানে নিয়ে যাওয়ার জন্য আমার মামার কথাবার্তি হয়েছে, আমার মাকে মানে নিয়ে যাবে, আমার মা বলতেছে যে আমি বাঁচবো, আমাকে কাছে টাইনে নিয়ে আসছে, বলছে আমার মেয়ে কোথায়, আমার মেয়েকে নিয়ে আসো বাসে। তারপরে আমার মা আমার কাছে টানে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে যে আল্লাহ যদি আমার মেয়ের ভাগ্যর জন্য যদি আমাকে দুনিয়া তাল্লা বাঁচায় রেখা দেয় তাহলে আমি বাঁচবো, আর যদি আমি মারা যাই আমার করার কিচ্ছু নাই।
মায়ের জন্য কান্না, কিন্তু আমরা জানি না কি হয়েছিল পরে, শান্ত হন এবং বলুন আপনি।
তারপর সেদিনই আমার মামা তার মামার শ্বশুর বাড়িতে চলে যায়, সেদিন রাত্রি চলে যায় পাশের গ্রামে আমার মামার শ্বশুর বাড়ি। আমার মামাকে আবার খবর দিছে যে কি অবস্থা, কত অবস্থা বেশি, আমার আম্মুর কথা বলছে মানে আমার মামাকে বলছে, খবর পাঠাইছে।
আচ্ছা, আপনার মামাদের কি আর্থিক অবস্থা ভালো ছিল না?
না, আমার মামার অনেক খারাপ ছিল অবস্থা।
আচ্ছা, যে বোনের চিকিৎসা করাতেই পারে না,
করতেই পারে নাই। আমার আম্মার নাম ছিল খুদেজা বেগম, যা বলছে খুদেজা তো অবস্থা বেশি খারাপ আছে, তো তাড়াতাড়ি আসো। পরে বলতেছে যে আমি টাকা টুকা তো একজনের চাইছি, তো আমার দিলে সে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো, নাহলে আমি ওর কাছে যাই আমি কি করব। আমার মামা এটা বলতেছে। এদিন রাত্রেই আমার আম্মু 9টার দিকে মারা গেছে।
আচ্ছা,
মারা যাওয়ার পর আমি বুঝতে পারিনি যে আমার আম্মু মারা গেছে, আমি আমার মতোই খেলা করতেছি খেলা করতেছি। মারা যাওয়ার পরে আমার আম্মুর কাছে এসে আইসে আমি আমার মার মুখের উপরে শুয়ে আছি, কিন্তু তখন আমি জানি না সবাই কান্নাকাটি করতেছে, আমি সবার মুখের দিকে তাকাই, আমি আমার আম্মার জড়ায় ধরে শুয়েই রয়েছি, সে তো মারাই গেছে। তখন আমি বুঝতে পারিনি আমার আম্মু যে মারা গেছে। তখন আমার মামা আসতে ঠিকই বাড়িতে, আসা দেখে আমার আম্মু আর নাই। তখন আমার এরকম জ্ঞান আসে নাই যে আমি বলবো যে মামা তুমিও চলে গেলা আর আমার আম্মু এদিকে মারা গেল।
দারুণ।
তখন আমার আম্মু আমার আম্মুরা সবাই ধরাধরি করে শুয়ে রাখছে, আমি তার উপরেই শুয়ে রয়েছি। কান্নাকাটি করতেছিল আমার নানু, তখন আমার নানু বলতেছে যে বাবা তুই আজকে এরকম করলি, আমার মেয়েও চলে গেল, তুইও শ্বশুর বাড়ি চলে গেলি।
প্রিয় শ্রোতা, এটা খুব স্বভাবজাত একটা ব্যাপার যে মায়ের মৃত্যু যে সন্তান দেখে বা দেখতে পেয়েছে তার চেয়ে হতভাগা আর কেউ আছে কিনা। আর আমার আজকের এই অতিথি সেই ক্ষুদ্র বয়স থেকেই মা হারা, মায়ের স্নেহ কখনো পায়নি, বেড়ে ওঠাটা না জানি কেমন ছিল, তাই সবকিছুই আজকে আপনি গল্পে শুনতে পাবেন।
তখন আমার মা মারা যাওয়ার পরে আমি তো আমার মার কাছে শুয়ে আছি, সবাই কান্নাকাটি করতেছিল। তখন আমি বলতেছি যে কি হয়েছে, আমার আম্মু কথা বলে না কেন? আমি আম্মুর আম্মুরে জড়ায় ধরে বলতেছি আম্মু তোমার কি হয়েছে কি হয়েছে। তখন আমার নানু বলতেছে নানু সে আর আসবে না, সে আর কোনদিন ফিরে আসবে না, আর কেউ আর তোমাকে মা বলেও ডাকবে না। তখন আমাকে সবাই দইরা কান্নাকাটি করতেছে। তখন আমার আম্মারে কাপড় দিয়ে ডাইকা রাখছে, আমি খালি বারবার বলতেছি কাপড় এরকম উদলা করি, আমার মার মুখের উপর থেকে কাপড় সরাই আর বলি যে আমার আম্মু কথা বলে না কেন, কেন কথা বলে না, বলেন আম্মু ঘুমাইতেছে, আম্মু আসবে পরে আসবে। আমার নানু বলতেছে তুমি আমার সাথে চলো, এখন আম্মু ঘুমাইতেছে পরে কথা বলবে। এটা বলে আমাকে একটা ঘরে নিয়ে গেছে, আমার মামার ঘরে নিয়ে যাওয়ার পরে আমার ওখান থেকে আর কাছে আসতে দেয় না। রাত্রে যখন আমার আম্মু খে মানে গোসল দিতে নিয়ে যাবে, তখন আমি বলতেছি যে আম্মু রে এখানে কেন কাপড় দিয়ে বেড়া দিয়ে গোসল দিতেছে, আম্মু তো আমার সাথে কথা বলতেছে না। বলবে আম্মু এক জায়গায় নিয়ে যাবে, ওই যে ডাক্তারখানে নিয়ে যাওয়ার কথা না, ওখানে নিয়ে যাবে আম্মুকে, এই জন্য আম্মুকে গোসল দিতেছে। আমি আম্মু কথা বলবে না আমার সাথে, বলবে পরে ডাক্তারখানা থেকে আইসা কথা বলবে। তখন আমার আম্মুরে কাপড় চাপড় পরায় যে বিছনাটা সেটার মধ্যে যখন চুয়াইছে, তখন আমি যে আমার আম্মুরে মানে কাপড় চাপড় উল্টাইয়া দেখতেছি না, আমি আমার আম্মু কথা বলে না কেন, আমার তো ডাকেও না আমার আম্মু, সে ডাক্তারখানায় যাইতেছে, ওখান থেকে আইসা তারপরে তোমার সাথে কথা বলবে।
প্রিয় শ্রোতা, আমি যেন পুরো ছবিটা যেন দেখতে পাচ্ছি, আপনি একটু উপলব্ধি করার চেষ্টা করুন যে এরকম একটা শিশু যে কথাগুলো বলল নিজের মা ডাকছে না কেন, একটু দেখার চেষ্টা করুন দৃশ্যটা যে কত কঠিন। গল্পের শুরুটাই অনেক বেশি ভারী হয়ে গেল, জানি না শেষ পর্যন্ত।
যখন খাটুল্লাতে নিয়ে যাবে, তখন নৌকা যখন অনেক পানি দেশে, গ্রামের বাড়ি তো পানি, তখন বৃষ্টির দিন জ্বর বৃষ্টি হইতেছে, আমার আম্মুরা নৌকায় করে নিয়ে পুরাতন বাড়িতে নিয়ে মাটি দিবে আমার আম্মুকে, তখন নৌকা করে নিয়ে যেতেছে। তখন আমি বলতেছি আমি আমার আম্মুর সাথে যাবো, যাওয়া লাগবে না, তুমি যখন ডাক্তারখানা থেকে আসবে তখন ঠিকই তোমার আম্মু তোমার কাছে চলে আসবে। তখন আমাকে রেখে দিছে, যখন আমার আম্মুরে মাটি দিয়ে চলে আসছে তখন রাত 9টা বা 9:30 হবে এরকম হবে, গ্রামের বাড়িতে 9টা হইলেই কিন্তু অনেক রাত হয়ে যায়, তখন আমার এরকম বয়স না বুঝার মতো। তখন আমি বলতেছি আম্মু কোথায়, আসবে তো? তখন আমাকে আমার নানু আর আমার মামিরা নিয়ে গোসল দিতে যেতেছে। তখন যখন রাত্রে গভীর রাত্র হয়ে গেছে, আমি আমার আম্মুরে পাই না, তখন বলে আম্মু বেড়াইতে গেছে আসবে।
এতটুকু একটা বাচ্চাকে আসলে সান্ত্বনা দেওয়ার এছাড়া কিছু বলারও থাকে না আশেপাশের মানুষের।
তখন আমি আমার আম্মুর জন্য অনেক কান্নাকাটি করতেছি, আমার আম্মু কোথায়, আমার আম্মুর কাছে যাবো। তখন আমাকে আবার পরের দিন নৌকা দিয়ে আমার আম্মুর কবরের কাছে নিয়ে গেছে। আমি ওখানে যাই, আমার আম্মুর যখন দেখেছি যে এটা তোমার আম্মু এখানে আছে, তখন আমি বলি যে আমার আম্মু তো এখানে আছে, মানে এখানে তো মাটি ওইটার নিচে আছে, আমার মামা আমাকে নিয়ে গেছে, সবাই গেছে, আমার নানি গেছে, আমার মামি গেছে, আমার মামারা গেছে, সবাই গেছে, মানে আমি কান্নাকাটি করতেছি বলে আমাকে নৌকা দিয়ে নিয়ে গেছে সবাই সাথে। নিয়ে যাওয়ার পর আমি ওইখানে মাটি সরাই বলতেছি আমি আমার আম্মুর কাছে চলে যাবো। তখন বুঝতে পারছি এইটুকু যে মানুষ যে মারা যাওয়ার পরে যে ওখানে ওখানে তো মানুষ মারা যাওয়ার পরে যায়, তখন আমি এটাই ভাবতেছিলাম যে আশেপাশে মানুষ মারা যাওয়ার পরে যে ওখানে নিয়ে মাটি
দেখেছেন এবং ওইটা মনে আছে,
এটা মনে আছে, এটার জন্যই আমি ওখানে এটা বুঝতে পারছি। তখন আমি কান্নাকাটি করি, তখন আমার একটা মামা আছে, 3 নম্বর মামা আমার, ওই মামা আমার জোড়ায় ধরে কান্না করে দুনিয়ার অসহায় হয়ে গেল।
আপনার তো কোনো ভাই বোনও ছিল না?
আমার কোনো ভাই বোন নেই, আমি একাই।
আচ্ছা, এখন আপনাকে বেঁচে থাকতে হলে মামাদের সাথে?
মামাদের সাহায্য। তখন আস্তে আস্তে যখন আমার 4 থেকে 4.5 বছর বয়স, তখন
6 মাসের ব্যবধানে আপনি বাবা মা দুজনকে
হারাইছি।
আচ্ছা,
তখন আমার এই 3 নম্বর মামার কাছে আমাকে রাখছে। তখন আমার বাবার বাড়ি থেকে আমার চাচারা গেছে আমারে নিয়ে আসার জন্য, যে আমার ভাই মারা গেছে, আমার বাবি মারা গেছে, আমি তো এখানে থাকবো না, আমাকে নিয়ে আসবে তাদের কাছে। তখন আমার মামারা বলতেছে যে আমরা তো বাচ্চা আছি, এখনো মরি নাই, আমাদের ভাগ্নি আমাদের কাছেই থাকবে। 3 নম্বর মামায় বললো। বলার পরে চাচা বলতেছে যে আপনারা কি মায়ের ঠিক মতন দেখাশুনা করতে পারবেন? যদি করতে পারেন তাহলে রাখতে পারেন, যদি দেখাশুনা ভালো মতো না করতে পারেন তাহলে আমাদের বাস্তি আমরা নিয়ে যাবো, আমরা এখানে রাখবো না। ঠিক আছে, ওটা যখন বলছেন যে আমরা এখানে রাখবো না, আমাদের বাস্তি নিয়ে যাবেন, আমরা তো বাচ্চা আছি, আমরা তো একটা ভাগ্নি। তখন আমার চাচাই বলছে যে ঠিক আছে, আপনারাও দেখবেন, আমরাও দেখবো, আমরা যা ওর দেখাশুন করার তা দেখতো আমরা সব করবো। এরকম করতে করতে আমার যখন 5 বছর 5.5 বছর বয়স হয়ে গেছে, তখন আমার মামিরা একটু মানে তাদের সন্তানের জন্য তারা একটু আলাদা চোখে দেখে, আমি যে মানে আমার মামার ভাগ্নি আমাকে একটু আলাদা চোখে দেখে।
সেটা তো স্বাভাবিক, আপনি তো একেবারে মামার সন্তানদের মতো আদর যত্ন পাবেন না।
পরে আমাকে তারা এ করছে, আমার মামিরা যখন আমার মামা বাজার থেকে কোনো কিছু কেনাকাটি করে নিয়ে আসে, মানে কোনো খাবার জাতীয়, তখন আমার মামা বুঝতে পারে যে আমার মামিরা আমার সাথে ভালো ব্যবহার করে না। তখন আমার মামা আলাদা ভাবে আমাকে ডাইকে নিয়ে, যখন বাজার থেকে ঘরে ফিরে তখনই আমার ডাইকে নিয়ে আলাদা ভাবে জিনিসগুলো দিয়ে দেয় আমার হাতে। তখন আমার মামি আমাকে একদিন দেখছে আমার হাতে জিনিস দিছে, দেওয়ার পর আমার মামার সাথে ঝগড়া করতেছে, হ্যাঁ তুমি তোমার ভাগ্নিকে আলাদা ভাবে জিনিস এনে আলাদা ভাবে ভাগ করে দিয়ে আসো, কেন আমি কি কোনো তোমার ভাগ্নির কোনো কিছু দেই না? বলার পর আমার মা বলতেছে তুমি এরকম কেন বলো, অত বাবাও নাই মাও নাই, আমরা যদি একটা জিনিস কোনো কিছু নাই না দেয় আমার ভাগ্নি, তাহলে কোথায় যাবে, কার কাছে যাবে? তখন এইগুলো বলে তাদের সংসারে একটু ঝগড়াঝাটি হয়েছে। তখন আমার মামা বলতেছে যে এখন ওরে কি করবো, ওরে কি মায়রা ফেলাবো, অত যাওয়ার জায়গা নাই, ও চাচার অনিতে আসছিল, ওদেরকেও দেই নাই, বলছি যে ওরে রাখা আমরা রাখবো, যা দেখাশোনার দায়িত্ব সবকিছু আমরা করবো, তা করি বলতে তার কিছুই করি না, তার আর বেশি তুমি অত্যাচার করতেছো, তে ও কোথায় যাবে? তখন আমার মামা একজন মানে আমার মামার চাচাতো ভাই হয়, তার একজন মানে সম্বন্ধী, বুঝেন সম্বন্ধী, ওই উনি ঢাকায় থাকে।
আচ্ছা,
ওনার সাথে কথা বলছে আমার মামা যে আমার ভাগ্নিটার ঢাকায় নাকি অনেক কিছু মেয়েরা যায় করতে পারে, আমার ভাগ্নিটার যদি আপনার সাথে দেই তাহলে ওই করতে পারবে।
কি করতে পারবে? বয়স কত আপনার?
5.5 বছরের
একটা বাচ্চা কি কিছু করতে পারে?
হয় নাই আমার মানে
5 বছর ধরে,
5 বছরের মধ্যে।
আচ্ছা, 5 বছরের একটা বাচ্চাকে পাঠিয়ে দিচ্ছে?
পাঠিয়ে দিচ্ছে মানে তাদের অত্যাচারের জন্য, মানে তাদের সংসারে এরকম অশান্তি আসতেছে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু মানে ঝগড়াঝাটি হয়ে যাবে। তা মামা চাচ্ছে যে আমার সংসারে অশান্তির দরকার নাই, আমার ভাগ্নি যদি ভালো একটা জায়গায় দিতে পারি তাহলে, যদি আমার ভাগ্নি ভালো থাকে সেটা শুনে আমরা ভালো থাকবো, এটার জন্য আমার মামা ওখানে কথা বলছে। বলার পর আমার ওই মামা বলছে যে ঠিক আছে আমি দেখবো, অত অনেক ছোট আছে, ওরা ঢাকায় নিয়ে কি করবো, যদি ও বড় হইতো তাহলে গার্মেন্টসে দেওয়া যেত, কি আর একটু বড় হইলে বাসা বাড়িতে দেওয়া যেত, ও কাজ করে ও খেতে পারত।
তারপরে ওখানে কি হইলো, ওই যে কথা বললো ঢাকায়, ওখানে কি পাঠাইছে আপনারে?
না, পাঠাবে মানে কথা বলছে।
আচ্ছা,
উনি জানাবে মামাকে, জানাবে যে কি কাজে দিতে পারে আমাকে। তখন আমার মামাকে বলছে যে ঠিক আছে আমি আপনার ভাগ্নিকে নিয়ে যাব, নিয়ে ঢাকায় দেখি কোনো বাসা বাড়িতে কাজে দিতে পারি কিনা। তখন আমার মামা বলছে আচ্ছা ঠিক আছে, ও যদি ভালো থাকে ওখানে মানে একটু ভালো খাইতে পারে, ভালো চলতে পারে, এটাই আমাদের জন্য অনেক কিছু। তো আমার ওই মামিরা গ্রামের বাড়িতে গেছে বেড়াইতে, তখন আমাকে ঢাকায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাকে গুলশানে একটা বাসায় দিছে।
আচ্ছা, বাসায় কাজ করার জন্য?
হ্যাঁ, বাসায় কাজ করার জন্য।
ঠিক আছে, প্রিয় শ্রোতা, একটা ছোট্ট শিশু, 5 বছরের একটা শিশু, এটা কি অবোধ শিশু বা কি বলে, কোনো নাম নেই, শিশু, 5 বছরের একটা শিশু, তার জীবনে যে একটা বাড়িতে থেকে কাজ করতে হবে, এটা কি আপনি আপনার কোনো আত্মীয় বা আশেপাশের কোনো শিশুর ক্ষেত্রে এরকম ভাবতে পারেন? পারেন না, কিন্তু আজকের অতিথির জীবনটা কিন্তু শুরু এখান থেকেই হয়েছে। আমরা সেই গল্পগুলো নিয়ে ফিরে আসছি ছোট একটা বিরতি নিয়ে। তারপরে আরেকটা ব্যাপার দেখুন, যে 6 মাসের ব্যবধানে বাবা মা দুজনকেই হারালো, পৃথিবীতে আর কেউই থাকলো না, বাবা এবং মা এই দুজনের চেয়ে ঘনিষ্ঠ এবং আপন পৃথিবীতে মনে হয় না আর কেউ হয়। তাও যদি একটা ভাই বা বোন থাকতো সেটা অন্য ব্যাপার হতো। একেবারে একা পৃথিবীতে, একেবারে একাই মানুষটা আজকের অতিথি। এবং আমরা দেখতে পেলাম যে ওর কান্না, মা যখন মারা গেল তখন হয়তো একটু বুঝতে পারছে বা পারছে না। দেখুন নারীর টান কোনটাকে বলে, মা যখন মারা গেল ওই ঘটনাটা বলতে গিয়ে কি পরিমাণ কাঁদলো, অথচ বাবা কিন্তু ঠিক ছয় মাস আগেই ওর চলে গিয়েছিল, সেই বাবার মৃত্যুর ঘটনাটা বলতে গিয়ে এতটুকু কিন্তু কাঁপেনি ওর গলা। এটাই হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক। যাই হোক, ছোট একটা বিরতি নিচ্ছি এবং তারপর আমরা আবারও ফিরে আসছি। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আর জি সেতু আছে এবং আজকের অতিথি রয়েছে আমাদের সাথে, কোথাও যাবেন না।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি সবাইকে আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু রয়েছে এবং আজকের অতিথি রূপাও আছে এখানে। রূপার জীবনের গল্পেই যাই, এখন আর একটু কথা বলছি না আমি। যেখানে আমরা বিরতিটা নিয়েছিলাম, রূপাকে তখন ওর মামা কথা বলে, এক রিলেটিভের সাথে দূর সম্পর্কের আত্মীয়ের সাথে কথা বলে, কারণ ওর মামারা যখনই বাইরে চলে যেত তখনই তার মামিরা তার উপরে অত্যাচার করত। আপনাকে কি মারত বা আপনার সাথে কি ধরনের ব্যাপার করত?
যদি খাবার দিত আমাকে দিত, যে আগের যে বাটুক ছিল সেটা আমাকে দিত, তখন আমি রাগ করতাম, আমার একটু রাগ ছিল বেশি।
আপনি এগুলো বুঝতেন তখন?
হ্যাঁ বুঝতাম, যে আমি গরম ভাত ঠান্ডা ভাত কোনটা এটা আমি বুঝতে পারতাম। তখন আমাকে দেওয়ার পরে আমি বলতাম, মামি ওরে গরম ভাত দিছো, তোমার ছেলেরে গরম ভাত দিছো, আমাকে কেন ঠান্ডা ভাত দিছো, আমার ওই ভাত দিবা। আমি একটু রাগি ছিলাম।
আচ্ছা,
আমি বলতাম ওরে গরম ভাত দিছো, আমার গরম ভাত দেওয়া নাই, আমার মামার বাড়ি না এটা, আমার নিজের বাড়ি। এরকম অধিকার খাটায় আমি বলতাম যে আমাকে কেন ঠান্ডা ভাত দিছো, আমাকে গরম ভাত দিতে হবে। তখন বলতো কেন ওটা ভাত, এটা ভাত না।
আচ্ছা, এই ধরনের ব্যাপার হইতো আর কি, তাই তো?
এরকমের ব্যাপার।
এবং মারধর করা হতো কি আপনাকে?
মারধর বলতে, যে বেশি যদি কথা কতাম তাহলে আমার গালে একটু থাবড়া দিত।
আচ্ছা, যাই হোক, মানে আপনার সাথে খুব একটা ভালো সদাচরণ,
ভালো কোনো ব্যবহার,
এবং এটা কিন্তু খুব স্বাভাবিক, এটাকে আমরা অস্বাভাবিক ধরছি না। কারণ মামার সংসারে আছেন, সেখানে মামিরা নিজের সন্তানদেরকে অবশ্যই বেশি আদর করবে। বাট যে গরম ভাত এবং ঠান্ডা ভাতের ব্যাপারটা, এতটুকু আপনি বুঝতে পারতেন এবং সেটাই মামাদেরকে বলতেন, তাই তো? ফলশ্রুতিতেই আপনাকে ঢাকা পাঠিয়ে দেওয়া হলো বাড়ির কাছে।
না, বলার পরেই আমি যখন বলতাম, আমার মামা বন্ধের থেকে আসতো, মানে গ্রামের বাড়িতে কৃষকের কাজ করতো, তখন এটা বলার পরে বলতো কি, তুই বলছস তোর বাপের কাছে বলছস যে আমি তোরা ঠান্ডা ভাত দিছি, আজকে থেকে তোরে ভাতই দিব না, তুই কত বলতে পারো দেখবো। তখন আমি বলতাম কি, হ্যাঁ আমি তো বলবোই, তুমি আমার ঠান্ডা ভাত দিচ্ছ আমি বলবো না, আমি তোমার মামার কাছে বলবো। তো পরে এই বলে এগুলো তখন ডাকায় আমাকে আমার ওই মামার সাথে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পর আমাকে গুলশান একটা বাসায় কাজে দিছে। তখন আমি কান্নাকাটি করি, আমি দেশের মানুষ দেখতে পাই না, যে এই মামির সাথে আসছি তাদেরকে দেখতে পাই না, এটার জন্য অনেক কান্নাকাটি করি। তখন দেওয়ার পরে ওই ম্যাডামে আবার ফোন করে আমার মামিকে বলে যে আপনার যে বাগনি দিছেন অত অনেক কান্নাকাটি করে, অত থাকতে চায় না, আর ওকে দিছেন অত অনেক ছোট আছে, ওই কি কাজ করবে। তারপর ও রাখছি, এখন তো আপনার বাগনি খুব কান্নাকাটি করে, ওকে নিয়ে যাবেন আইসা। তো আমার মামা আইসা আর আমার মামি আইসা নিয়ে যান বাসায়। নিয়ে যাওয়ার পরে এখন আমার ওই মামিও আমার মামারে বলতেছে, হ্যাঁ তুমি যে আনছো তোমার বাগনি, অত এক জায়গায় কাঁদিয়ে দিছি, ওখানেও কাজ করতে পারে না, তো ঢাকা শহর কি বসায় বসায় খাওয়ানো যাবে, কাজ করে খাইতে হয়, আর বসায় বসায় একটা মানুষ খেলে খাবার কোথার থেকে আসে। আমার এই মামিও মামাকে বলে, তখন আমার মামা বলতেছে যে দেখ ওর মাও নাই বাবাও নাই, আমার কাছে আমার ভাইয়ে আমার দায়িত্ব দিছে, এখন মেয়েটারে কি করা যাবে, ঠিক আছে দেখি কতদিন দেখে কি করা যায়, যদি কিছু নাই করতে পারি তাহলে ওরে আবার গ্রামে পাঠিয়ে দিব। আমার মামি আবার কাজ করে একটা বাসা বাড়িতে, তো কাজ করার অবস্থায় আমাকে বলে যে তুই ঘরে ঘর দুয়ার গুছাবি, ঘরের যা টুকটাক কাজকর্ম আছে সবকিছু করে থবি, আমি সারাদিন পর ডিউটি করে আসা, যাতে কোনো কিছু বাসায় না দেখি। তার এটাই মানে আমি সারাদিন যাতে আমার দেশের আমার মামারে আর মামিরে দেখতে পাই, তারপর আমার দেশের মানুষ, আর অপরিচিত জায়গায় দিলে আমি কাউরে দেখতে পাই না, মনে হয় যে আমি কোথায় আসছি। তারপর আমার মামা ওখান থেকে আমাকে এভাবেই রাখতেছে বাসার মধ্যে, আমি ঘরের তাদের ঘরের যত কাজকাম আছে, খালি রান্নাটা ছাড়া আমি রান্না করতে পারি না, ছোট মানুষ, আমি ঘরে যা টুকটাক কাজকর্ম আছে সবকিছু করে রাখি। এরকম করতে 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 প্রায় 1.5 বছর চলে গেছে। তো এই সময় আমার বয়স 7 বছরের মতো হয়ে গেছে।
আচ্ছা,
বড় হয়ে যাওয়ার পর আমার আরেকটা বাসায় দিছে বাড়ি দাঁড়াতে আমার মামায়, আমার মামা দিয়ে গেছে, দেওয়া যাওয়ার পরে এক সপ্তাহ পরে আসছে। এখন আমার মামা বলতেছে তুমি কি এখানে ভালোই আছো? আমি বলি হ্যাঁ একটু ভালো আছি, কিন্তু আমি বাড়িতে যাবো, আমি থাকতে আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলি যে আমার, আমি এখানে কাউরে চিনি না, আমার ওদের সাথে থাকতে ভালো লাগে না। আমার মামা আবার আমাকে বাসায় নিয়ে আসছে। তখন আমার মামি বলতেছে তোমার বাগনির যেখানে দেই ওখানেই থাকতে পারে না, ওই পরে বাড়িতে পাঠায় দাও। তো আমার মামা আমারে কি করলো, আরেকটা বাসায় দিল। দেওয়ার পরে ওইখানে বলতেছে আমার আড়ালে নিয়ে যে আমার মামা যে তুই যদি না থাকোস তাহলে তোরা কিন্তু বাড়িতে পাঠিয়ে দেবো, কিন্তু বাড়িতেও কিন্তু তোর মামা আর তোর মামিরা কিন্তু তোর সাথে খারাপ ব্যবহার করে, এটার জন্য কিন্তু তোর মামা ঢাকা পাঠিয়ে দিছে, এখন তুই কি করতেছাস? তখন আমার মামারে বলছি আমি যে এখন আমার যত কষ্ট আমার যেখানে দিবেন আমি ওইখানেই থাকবো,
কিন্তু মামির কাছে ফিরবেন না।
না আমি গ্রামে আর মামিদের কাছে ফিরবো না, যত কষ্ট হোক আমি থাকবো, কিন্তু আমি ওইখানে নিয়ে দিব, আমার মুখটা জানি তুই রাখোস। পরে আমার মামা আরেকটা বাসায় দিছে, এটা হচ্ছে ডিওসেস, ওইখানে দুইটা বাসায় নিয়ে দিছিল, ওইখানে তাও ভালো ছিল, ওইখানে দিছে। ওইখানে আমার একটা বেবি রাখতে হয়, সারাদিন বেবির সাথে ঘুরতে হয়, অনেক রাত্রে ঘুমাইতে দেয়। তখন এত কষ্টের পরও আমি আমার মামারে বলি না, ওইখানে আমার মামা যায় বলে এখন ভালো আছো? আমি কই ভালো আছি, আমি বলছি না যে আপনার কথা দিছি আমার যত কষ্ট হয় আমি ওখানে থাকবো, এখন যেখানে আমাকে দিবেন। পরে আমি এখানে 3 বছরের মতো আমি ওখানে ছিলাম। 3 বছর পরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ম্যাডাম রে বলছে, আমার মামা ঈদ ছিল সামনে, তখন বলছে ম্যাডাম যে ঠিক আছে বেশি দিনে ছুটি দিতে পারবো না, আমি 2 থেকে 3 দিনে ছুটি দিতে পারবো, বাঙালি ম্যাডাম ছিল। পরে বলতেছে আমার মামা ঠিক আছে 3 দিনের বেশি আমরা দেরি করব না, যেদিন আমাকে ছুটি দিবে তার আগের দিন রাত্রে আমরা গাড়ি করে মানে ট্রেনে করে গ্রামের বাড়িতে গেছি আমার ওই মামা আর মামির সাথে। তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে সবাই এখন যে রূপা তো অনেক বড় হয়ে গেছে, চেহারা পাল্টে গেছে, এরকম অনেক ভালোই আছিস না? আমি বলি হ্যাঁ ভালোই আছি, এখানে থাকতে তো আমার আমার কপালে ভাতও জুড়ে নেই, তাই হচ্ছে অনেক ভালোই আছি আমি। তো আমি 3 দিনের দিনে আবার চলে আসছি ঢাকায়, ফিরে আসছি ঢাকায়। আসার পরে আমি আমার মামারে বলতেছি মামা আমার ওখানে না দিয়া আমার গার্মেন্টসে কি ঢুকানো যায় না? তাই আমার মামা বলতেছে তুই তো এখনো গার্মেন্টসে যেটুক বড় লাগে এটুক বড় হস নাই, তো চেষ্টা করে দেখতে পারি। আমার মামির শাড়ি কাপড় পরাইয়া আমাকে চুড়ি পরাইয়া পাঠাইছে।
আপনার বয়স তখন 7?
না তখন 7 না, তখন
আমার
না 11 বছর হয়েছে, 11 বছর হয়েছে। তখন নিচে তখন আমার 2250 টাকা বেতন ধরছে ওখানে। তখন যখন নাকি ভাইয়েরা আসে গার্মেন্টসের ভিতরে, বিদেশি ভাইয়েরা আসে, তখন নিয়া বাথরুমের ভিতরে আমার রেখে আসে।
এর কারণ হচ্ছে যে
আমি ছোট
এবং লেবার লয়ের কিছু ব্যাপার আছে, যে এত ছোট 16 বা 18 বছর বয়সের নিচে কোন বাচ্চাকে কিন্তু কাজে নেওয়া যায় না।
নির্মল 16 বছর বয়স,
16 বছর, সেখানে 11 বছর, যে কারণেই আপনাকে লুকিয়ে রাখা
হয়। হ্যাঁ লুকিয়ে রাখা হয় বাথরুমের ভিতরে। যখন বাইরা চলে যায় তখন আমি আবার জিজ্ঞেস করি ওখানে গার্মেন্টসের মেয়েদের কাছে আমাকে ওখানে কেন নিয়ে আসে, বলে তুমি অনেক ছোট আছো, বাইরা বের করে দেয়, ছোট মানুষের গার্মেন্টসে রাখে না, এটা অপরাধ। তখন আমি এরকম করতে করতে ডিউটি করতেছি, তখন এর মধ্যে আবার আমার মামার 2টা শালি নিয়ে আসছে। আমার যেই মামার কাছে আমাকে পাঠাইছিল গ্রামে থেকে, ওই মামার 2টা শালি নিয়ে আসছে গ্রামে থেকে। নিয়ে আসার পরে এখন হচ্ছে আমরা এই রুমের মধ্যে 3 জন।
আপনি গার্মেন্টসে যাওয়ার পরে কোথায় থাকতেন?
মামির এখানে,
মামির এখানে,
মামা যেই মামার বাসায় আসছে। এখন 3 জন হয়েছে। ঢাকার বাড়িতে বাড়িওয়ালারা নাকি 3 থেকে 4 জন ভাড়া দেয়, এর বেশি দেয় না। তা আমার মামি মামা 2 জন, আমি একজন, 3 জন, আমার মামার 2 শালি, 5 জন হয়ে গেছে। বাড়িওয়ালা কমপ্লেন দিতেছিল। দেওয়ার পরে মামা বলতেছে যে ঠিক আছে আমার ভাগ্নি আনছিলাম আজকে অসহায় দীঘা, কিন্তু তুমি তোমার বোনের যে আনলা আমাকে তো একটু অনুমতি নিয়েও আসো না, আনো নাই গ্রামের থেকে। হ্যাঁ তোমার ভাগ্নি আনতে পারছো, আমার বোন আনলে সমস্যা কি?
মামা মামির মধ্যে ঝগড়া হচ্ছে,
ঝগড়া হচ্ছে। তখন আমার মামা বলতেছে ঠিক আছে আমার মামি আমার ভাগ্নিরে আমি অন্য জায়গায় দিয়ে দিব, তোমার বোন নিয়ে এখানে থাকো। হ্যাঁ আমি কি বলছি তোমার ভাগ্নিরে দিয়ে দিতে? এই 1-2 কথা তাদের ঘরের মধ্যে একটু আধটু টুকটাক ঝগড়া হইতেছে। এর মধ্যে আমার মামার যে শালিটা নিয়ে আসছে, শালি আবার একজন ছেলের সাথে, আবার উনি আবার SSC পরীক্ষা দিছে, ফেল করছে, মানে পরীক্ষা দেওয়ার পরে ঢাকায় নিয়ে আসছে মামার বাসায়। তো উনিও গার্মেন্টসে চাকরি করতেছে, ওরা অবস্থা একটা ছেলের সাথে উনার রিলেটিভ হয়েছে। ওই রিলেটিভটা কিন্তু আমি বুঝি না, মানে আমাদের মামির বাসায় কেউ জানতে পায় না যে সে আইসেই আবার একটা ছেলের সাথে রিলেটিভ হয়ে গেছে,
মানে একটা ছেলের সাথে রিলেশন সম্পর্ক
সম্পর্ক হয়েছে, মানে তাদের প্রেম হচ্ছে। মোটামুটি আমি তো ওইটার বিষয়ে মানে কিছু বুঝি না, মানে ওইটার লাইনে আমি এখনো বুঝি নাই। তা আমার মামিরা ওইটা বুঝতে পারছে বলেই মানে ওনার বোনকে মানে শাসন করতেছিল যে আমি আনছি, এখন তো আমার হাজবেন্ডটা আমার সাথে রাগারাগি করতেছে, আবার তুই আইসে আমার বাসায় এরকম শুরু করে দিছস, এটা তো ঠিক না। তো এটা বলার পরে আমার ওই খালা আবার ওই ছেলের সাথে পালায় গেছে, মানে আমার মামির বোন আর কি, আমার মামার শালী পালায় গেছে এর মধ্যে, পালায় গেছে কি দুপুরে গার্মেন্টসে গেছে, যাওয়ার পরে সে আর রাত্রে বাসায় ফিরে নাই। আমারে বলতেছে তুমি কি তোমার আন্টির দেখছো? আমি বলছি উনিরে তো লাঞ্চের সময় দেখছি, খাওয়া দাওয়া করে লাঞ্চের সময়, আর এরপরে মানে সন্ধ্যায় মানে যে 8টা বাজে আমরা ছুটি হয়েছে তখন আর দেখি নাই। বলতেছে দেখো নাই উনি কোথায় গেছে। আমি কই সেটা তো আমি জানি না।
আপনারা একই গার্মেন্টসে কাজ
করেন? একই গার্মেন্টসে কাজ করি। তো আমি এটা বলছি আমি তো এরপরে আর দেখি নাই। পরে বলতেছে অত বাসায় আসে না। এটা করতে করতে রাত্রে 10টা হয়ে গেছে, তখন খুঁজাখুঁজি করতেছে আমার ওই আন্টিটা, তখন নাকি 6 টাকা মিনিট না 7 টাকা মিনিটে মানে ফোনে কথা বলতে হয়। তখন ফোন দিয়া কোথা থেকে জানি বলতেছে যে আমি আর বাসায় ফিরবো না, আমি যেখানে আসছি ওখানেই থাকবো, তোমাদের বাসায় আর যাবো না, তোমাদেরকে আর ঝামেলা করবো না। বলতেছে কি ব্যাপার তুই কোথায় চলে গেছিস, ঝামেলা করবি না মানে? টাকা তো একমাত্র আমি তোর বোন, আত্মীয় ছাড়া তো তোর আর কোথাও নাই, কোথায় গেছিস? হ্যাঁ আমি যার সাথে আসছি তার সাথেই থাকবো, যার সাথে আসছি মানে হ্যাঁ আমি যাকে পছন্দ করি আমি তার সাথে চলে আসছি। হ্যাঁ তুমি কোথায় আসো ঠিকানা দাও। আমার মামাও বলতেছে যে তুমি ঠিকানা দাও আমি চলে আসবো। তো আমার মামা বলতেছে যে আমার মামা শালী বলতেছে হ্যাঁ আমি আপনার ঠিকানা দিতে পারবো না, আমি যেখানে আসছি ভালো আছি আমি ওখানেই থাকবো। আমার মামি বলতেছে যে এটা কেমন ধরনের কথা, তোমার তো বড় বোন জামাই, তুমি এরকম তার সাথে কথা বলতেছো কেন? তুমি যেটা করে ফেলছো অন্য যদি করে থাকো ঠিক আছে আমরা এটা সমস্যার সমাধান করে দিব। তো আমার মামা এই এক দুই কথা মামা মামি পুরা ঘরের মধ্যে ঝগড়া হয়ে গেছে, একদম এমন ঝগড়া হয়েছে পুরা মনে করেন বারাটিয়া তো আরো আছে, তারা বলতেছে যে এরকম বারাটিয়া বাড়ির মধ্যে রাখা যাবে না, অন্য বারাটিয়া নষ্ট হয়ে যাবে। তাই এখান থেকে আমার মামায় আমাকে সরায়া অন্য একটা ফ্যামিলির মধ্যে দিছে, একটা অন্য আন্টির বাসায় আমাকে দিয়ে দিছে আর কি, দিয়ে দিছে ওনারা আবার 4টা মেয়ে, তারাও গার্মেন্টস করে। বলতেছে যে আপা আপনার বাসায় আমার বাগনিটা রাখেন, আমাদের গেঞ্জাম যদি শেষ হয় তাহলে বাগনিটা নিয়ে আসবো, আর যদি না শেষ হয় তাহলে ওখানে আপনার এখানেই থাকবে।
সেটা কেমন হইলো?
হ্যাঁ
মানে গ্যাঞ্জাম করছে নিজেরা এই বাগনির জন্য, বাগনিকে আরেকজনের বাসায় দিয়ে দিল,
দিয়ে দিছে।
সে কে, আত্মীয় কোনো?
না আত্মীয় না, তার বাড়ি কুমিল্লা, তার 4টা মেয়ে, 2টা মেয়ে গার্মেন্টস করে আর 2টা মেয়ে ছোট। তারপর দিয়ে দেওয়ার পরে আমি ওই বাসায় চলে গেছি।
আপাকে নিল, নিয়ে গেল?
হ্যাঁ আমাকে ওই বাসায় আমার মামাই দিয়ে আসছে।
আচ্ছা ওই বাসায় কি হিসাবে
দিছে? যে আমার 2250 টাকা আমার স্যালারি। তো আমাকে বলতেছে আমার ওই আন্টিরে বলছে যে আমার বাগনি খাওয়া দাওয়া তেল সাবান, তখন কত 1500 টাকায় অনেক কিছু, বলছে যে আমার বাগনি তো হেল্পার, বেতন পায় অল্প, তো ওর তো 500 টাকা থাকলে ওর জন্য একটা কিছু ভবিষ্যতে কিছু করতে পারবে, 1500 টাকা দিবে আবার আপনাকে, মানে তেল সাবান যা যাবতীয় খরচ লাগে খাওয়া দাওয়া থেকে থাকা থেকে সবকিছু এটার মধ্যে আপনি নিবেন, যদি রাখেন তাহলে আমার বাগনিটারে রাখতে পারেন। বলছে আচ্ছা ঠিক আছে। আর বলছে যে যদি কোনো কিছু হয় তাহলে আমার বাগনি যদি কোনো কিছু করে, অন্যায় কিছু কোনো কিছু করে তাহলে আমাকে জানাবেন, সেটার তাই দায়িত্ব আমার। বলছে আচ্ছা, আমাকে নিয়ে নিছে ওই দিন রাতে।
এটা কি আপন মামা?
না এটা হইছে আমার মামার সম্বন্ধী।
আচ্ছা সেটাই বলছি,
মানে আমার আরেকটা মামি আছে আপন মামি ওর ভাই।
হ্যাঁ বুঝতে পারছি, এই কারণে আমি একটা পর্যায়ে বলেছিলাম যে একটু দুঃসম্পর্কের আত্মীয়।
হ্যাঁ দুঃসম্পর্ক,
দুঃসম্পর্ক হলেও যথেষ্ট খেয়াল রাখছে।
উনি অনেক ভালো একটা লোক, এখনো আমার খেয়াল করে, মানে মাঝে মধ্যে ওনার একটা মেয়ে আছে সুমায়া নামে, মাদ্রাসা এলাকা ভাড়া করে, অনেক ভালো, মাঝে মধ্যে আমার খবর নেয় উনি। তারপর আমার মামা ওই বাসায় আমাকে দিয়ে দিছে, আমি তো ওই বাসায় থাকতেছি। আমাকে 1-2 সপ্তাহ পর পর আমার মামা মানে দেখা সাক্ষাৎ করে আমি কেমন আছি কি করতেছি ভালোভাবে চলতেছি কিনা, মানে উনারা আড়ালে ভাবে নিয়ে জিজ্ঞেস করে দেখে যে আমার বাগনি কি ঠিক মতনে চলতেছে, আপনার বাসায় আইসা নাকি অশৃঙ্খল ভাবে চলে? বলে না মেয়ে ভালো আছে, অনেক ভালো মেয়ে, আমার মেয়েদের থেকেও অনেক ভালো। কোনো কমপ্লেন ছিল না আমার, ওখানে থাকতেছি। থাকার পরে আমাকে ওই উনি আবার বলতেছে, উনার মেয়েরা বলতেছে যে আস্তে আস্তে আমি যখন চাকরি করি, প্রায় 2 বছর হয়ে গেছে আমার ওখানে চাকরি করার বয়স, তখন আমার স্যালারিটা একটু বাড়ছে, মানে ওখানে স্যালারি একটু বাড়ছে। তো উনারা এটা শুনতে পাইছে, উনারা মেয়েরা ওখানে চাকরি করে দেখে, তার জন্য ওনার মেয়েরা বলছে যে আমরা 1500 টাকা এখন মা বলবা যে খাওয়া দাওয়া হয় না, এটা বেশি হয়ে যায়, মানে আমাদের খরচ বেশি হয়, এটা চলবে না, তেল সাবান খরচ পাতি এখানে থাকা এটা বেশি হয়ে যায়, এখন বলবা যে আমাদেরকে টাকা বাড়ায় দিতে, ওর বেতন বাড়ছে। তখন আমাকে জিজ্ঞেস করছে আন্টি হ্যাঁ রূপা তোমার কি বেতন বাড়ছে? আমি বলছি হ্যাঁ আমি সত্যি কথা বলছি যে আমার বেতন বাড়ছে, তখন আমার 3500 টাকা বেতন ধরছে। তখন বলতেছে যে আমাদেরকে এখন 2000 টাকা করে দিতে হবে। তখন আমি আমার মামারে জানাইছি, আমার মামা বলতেছে যে 2000 টাকা দিতে হইলে তোর সমস্যা, আমার মামা এটা বলছে। বলার পরে আমি বলতেছি যে ঠিক আছে, এখন আমি একটু ভালো মন্দ সবার সাথে পরিচয় হয়েছে, আমি অন্য একটা মানুষের সাথে, আমার একটা বাবি মানে গার্মেন্টস আর কি বাবি, ওনার বাড়ি বরিশাল, পরে ওনার সাথে কথা হয়েছে। হওয়ার পরে উনি বলতেছে যে রূপা তোমার কি থাকা খাওয়ার কোনো সমস্যা? আমি সবসময় যা টেনশন করি গার্মেন্টসের ভিতরে, তা আমি ওনার সামনে হেল্পারি করি, উনি একজন অপারেটর। পরে বলতেছে যে তোমার কি খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যায়? বলি না, আমি তো যে আন্টির বাসায় থাকতাম উনি আমাকে বলতেছে যে উনাকে নাকি আরো টাকা বাড়াই দিতে হবে, চাকরি করি এই টাকা বেতন, তা আমি যদি দুই চার টাকা নাই রাখতে পারি আমার সঞ্চয়, তাহলে আমার ভবিষ্যৎ কি আমি চাকরি করা? উনি বলতেছে তাদেরকে 2000 টাকা দিতে হবে। তুমি কত দিতে চাও? আমি বলি আমি ওখানে 1500 টাকা দেখাচ্ছি। ওনারা এটা মানতে চায় না, বলতেছে তুমি আমার কাছে থাকতে চাও? আমি বলি আমি তো এরকম একটা মানুষ চাইতেছি, তো আপনি কি আমাকে রাখতে চান? বলতেছে হ্যাঁ, তুমি যদি আমার কাছে থাকতে চাও তাহলে আমি তোমাকে রাখবো। আমি বলছি আমি থাকতে চাই, আমার মামা আছে একজন, মামার সাথে জিজ্ঞেস করে নি কি বলে আমাকে, আমি তো উনার রেফারেন্সে আসছি এখানে। পরে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি বলে আমাকে জানাবা। তো আমি আমার মামারে জানাইছি, জানানোর পরে বলতেছে যে ঠিক আছে তুমি চলে যাও, তারা যখন বেশি টাকা চাইছে ওখানে থাকার দরকার নেই। তা আমি ওনাদের বাসা থেকে ভালোভাবেই বেতন পাইছি, ওনাদের খাওয়ার টাকা দিয়া আমি ভালোভাবে ওনাদের সাথে ভালো ব্যবহার করেই বইলা চলে গেছি যে আমার আন্টি আমি 2000 টাকা দিতে পারবো না। বলছে তোমার যেখানে কম দিয়ে তুমি থাকতে পারো ওখানেই তো যাবো, আমি ভালোভাবে চলে গেছি। ওই বাবির বাসায় থাকতে থাকতে এই যে আমার জীবনের যে ইতিহাস, আমার বাবির থাকতে থাকতে আমার বাবির একটা দেওর আছে, তার নাম আলাউদ্দিন। ওই থাকতে থাকতে আমি ওই আলাউদ্দিন ঘরের মধ্যে মোবাইল থাকে, ওই আলাউদ্দিন আবার ড্রাইভিং এ চাকরি করে, আর ওই বাবির হাজবেন্ডও ড্রাইভিং এ চাকরি করে, তারা দুনো ভাই ড্রাইভিং এ চাকরি করে। ওই আলাউদ্দিন বিয়ে করছে আবার ফরিদপুরে। আমার যে মানে আমি যাকে মানে যাকে নিয়ে কথাটা উদ্দেশ্য বলতেছি, সে ওই আমার মায়ের সাথে চাকরি করে, মানে যে যার বাসায় গেছি যে ভাবিটা।
আচ্ছা নাম কি সেটা বলেন?
তার নাম আলাউদ্দিন।
আলাউদ্দিন, আলাউদ্দিন আবার বিয়ে করছে ফরিদপুরে।
ফরিদপুরে ওনাদের বাসায় থাকতেই, ওনাদের বাসায় থাকতে থাকতে একদিন ওই ভাইয়ার শাশুড়ি মারা গেছে।
কোন ভাইয়ার? মানে
ওই আলাউদ্দিন ভাইয়ার শাশুড়ি মারা গেছে।
যে আলাউদ্দিন হচ্ছে কে? আলাউদ্দিন কি ভাবির হাজবেন্ড নাকি?
না, ভাবির দেওর।
ভাবির দেওর,
হ্যাঁ দেওর। আর ভাবির হাজবেন্ডের নাম হইছে অন্য একটা নাম আর কি, সুমন।
সুমন, হ্যাঁ।
মানে ওই সুমন ভাইয়ের ওয়াইফ এর আমারে নিয়ে আসছে তাদের বাসায়। তো আলাউদ্দিন শাশুড়ি মারা গেছে, তা এখন বাসায় ফোন দিবে, ফোন দিয়ে ডাইরেক্টলি বলতে পারে নাই। বাবি আর আগের দিন মানে আলাউদ্দিন ভাইয়ের বউ এখানেই থাকে, তারা দুনো জাল একই বাসায় থাকে, আমি যেই বাসায় থাকি। বলতেছে কি যে রূপা তোমার বাবিরে তো ডাইরেক্টলি বলা দাও, ঘরে ফোন আসলে আমাকে ফোন ধরতে বলে আর কি। ওই বাবি যে ফোন ধরো রূপা, সমস্যা নাই, কেউ যদি ফোন দেয় রিসিভ করে কথা বললো। তো আমি তাদের নিজের লোকের মতো আর কি আমাকে বলে দিছে। তো আমি বলি যে ঠিক আছে ভালো মন্দ যেটা যে ফোন করে আমি ওইটাই বলে দিই যে বাবি এখানে নাই, কিছু বলতে হবে? বলে যে ঠিক আছে আমি এমন আসছিলাম, ফোন করছি আমাকে বলে দিও। তারপর কি করলো, এই একদিন ফোন করছে মানে ওই আলাউদ্দিন ভাইয়াটা ফোন করে বলতেছে রূপা নাকি? আমি বলি হ্যাঁ ভাইয়া, কি কিছু বলতে হবে? যে তোমার বাবিকে বলবা না, বাবির আম্মু মারা গেছে মানে আমার শাশুড়ি মা মারা গেছে, বলবা না, যদি বলো তাহলে আমার সাথে সে রাগারাগি করবে। সে আরো 2 দিন আগে যাওয়ার জন্য তার মারে দেখার জন্য বলছিল, আমি যাইতে দেই নাই, এখন সে রাগারাগি করবে, অনেক রাগারাগি করবে। আমি বলছি কি বলতে হবে? যে বলবা আর্জেন্ট এখনই যাইতে হবে, আমার শাশুড়ি মারে দেখতে যাইতে বললো, তোমার বাবিকে বলো। তা আমি বাবির ডাক দিয়ে বলতেছি মানে জোরে জোরে, বাবি বাবি ভাইয়া তো ফোন করছে, আলাউদ্দিন ভাইয়া তো ফোন করছে, যে কেন? যে আপনার আম্মা নাকি বেশি অসুস্থ, ঠিক আছে উনাকে মেডিকেলে নিয়ে গেছে, আপনারা যাইতে বলছে। উনি আওয়া করে কান্না করে দিছে, মানে আলাউদ্দিন ভাইয়ের বউ আর কি কান্না করতেছে যে না আমার আম্মু মেডিকেলে নেয় নাই, আমার আম্মু মারা গেছে আমি জানি।
আচ্ছা,
মানে এটা উনি অনুভব করতে পারছে যে উনির আম্মু নাই। ওই নাম্বারটা আবার আলাউদ্দিন ভাইয়ের ছিল না, ওই নাম্বারটা ছিল ওর ফ্রেন্ড।
মানে আপনাকে এই যে ফোন যে দেয় আলাউদ্দিন, আলাউদ্দিন কে?
আলাউদ্দিন হইছে যে আমি যার বাসায় থাকি, ভাবির দেওর।
ভাবির দেওর,
হ্যাঁ।
আচ্ছা, আর ভাবির স্বামী কই?
ভাবির স্বামী ও চাকরি করে, কিন্তু ভাবির স্বামী তো কোনো হয়েছে না। তারপর মানে আমাকে ফোন দেয় আলাউদ্দিন ভাইয়ের ফ্রেন্ড, একই জায়গায় জব করে একই কোম্পানিতে। আলাউদ্দিন ভাই বলছে যে আমার কাছে এরকম একটা মেয়ে আছে, আমার বোনই, আমার আমাদের বাসা থেকে আমার বোন।
মানে আলাউদ্দিন ভাই
ফ্রেন্ড,
আলাউদ্দিন ভাই তার ফ্রেন্ডকে বলছে যে আমার বাসায় এরকম একটা মেয়ে আছে, হ্যাঁ, তো তার ব্যাপারে কি বিয়ের কথা বলতে?
বিয়ের কথা বলতে যে আপনি তো ভাই বিয়ে করেন নাই, তা আমার কাছে একটা খুব ভালো মেয়ে আছে, আপনি কি বিয়ে করতে চান? পরে এই কথা বলার
পরে একই জায়গায় চাকরি করে আর কি।
হ্যাঁ, একই জায়গায় চাকরি করে। পরে বলতেছে যে উনার কি মোবাইল আছে, আমার মোবাইল আছে কিনা এটা জিজ্ঞেস করছে। তখন বলতেছে না, অত ফোন মোবাইল ইউজ করে না, আমাদের ঘরে একটা মোবাইল আছে, ওটা দিয়ে দরকার হলে আত্মীয় স্বজনের কাছে কথা বলে, এইটুকুই, ওর মোবাইল নেই। তখন ও বলতেছে ঠিক আছে, তাহলে আমি আমার নাম্বার থেকে ফোন দিলে ওর সাথে কথা বলা যাবে। হ্যাঁ বলতে পারবেন, ওই ফোন রিসিভ করে বেশিরভাগ ঘরে মিলে। পরে একদিন ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি বলতেছি যে আপনি কে, বলতেছে আমি আমি নামই বলি, বলতেছে আমার নাম সুজন। আমি বলি কার কাছে ফোন করছেন? ও বলতেছে ধরেন আপনার কাছে ফোন করছি। বলতেছে আমার কাছে ফোন করছেন মানে আমি তো আপনাকে চিনি না, আর আপনিও তো আমাকে চিনেন না, আপনি আমার কাছে কেন ফোন করছেন? হ্যাঁ আপনার ডিটেলস সবকিছু আমি আলাউদ্দির কাছ থেকে শুনছি। আমি কই কি শুনছেন আমার? বলতেছে আপনি নাকি অনেক ভালো মেয়ে,
আপনার সাথে মোটামুটি একটা আলাপ শুরু হলো, প্রায় ফোন দিত এরকম।
হ্যাঁ প্রায় ফোন।
আচ্ছা প্রায় ফোন দিয়ে কি কথা হতো, সম্পর্কটা কোন দিকে গেল, এই সমস্ত কিছু আমরা শুনবো ব্রেকের পরে। প্রিয় শ্রোতা, আমরা আজকের অতিথি রূপাকে দেখছি যে সে একটা এমন লাইফ লিড করছে যেখানে প্রপার গাইডলাইন অভিভাবকের আন্ডারে থেকে বড় হওয়া সেই ব্যাপারগুলো মিস করেছে, কারণ বাবা মাই তার ছয় মাসের ব্যবধানে মারা গেছে। যারা প্রথম অংশটি মিস করেছেন তাদের জন্য আমি একটু বলতে চাই যে আজকের অতিথি রূপার বাবা এবং মা খুব হঠাৎ হঠাৎ মাত্র ছয় মাসের ব্যবধানে মারা যায় এবং তার বয়স সেই সময় 3 অথবা 4 বছর, একেবারেই শিশু। এরকম একটা শিশুকে তখনই শিক্ষা দিয়ে যে বেড়ে তোলা হবে সেরকম কোন সুযোগ ছিল না, সে মামা এবং চাচাদের কার কাছে গিয়ে থাকবে এরকম একটা সমস্যার মধ্যে পড়েছিল। পরবর্তীতে সে মামাদের কাছেই থেকেছে, কিন্তু সেই ফ্যামিলিতেও মামিদের একটু দ্বিমত ছিল তাকে রাখতে, যে কারণে তাকে আবার দুঃসম্পর্কের কোন এক আত্মীয়ের কাছে ঢাকায় পাঠানো হয় এবং সেখানেই তার বেড়ে ওঠা। সেখানেও অনেক ধরনের ঝামেলা এই সমস্ত কিছু তাকে পোহাতে হয়েছে, কিছু অত্যাচারও তাকে সহ্য করতে হয়েছে, যার ফলশ্রুতিতে কি হয়, এরকম একটা বাচ্চার মনে কিছু নেগেটিভ প্রভাব যদি পড়তে থাকে তার বৃদ্ধিটা কিন্তু সেগুলো সহকারী হয়, যেটা কিনা আজকের অতিথির ক্ষেত্রে রূপার ক্ষেত্রেও হয়েছে। এবং সে একটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে, নিজে থেকেই চেয়েছে যে এরকম একজন হয়তো কেউ তার পাশে থাকবে যে হয়তো তার দেখাশোনার ভারটা নেবে, যেটা স্বাভাবিক কারণ আদর বা স্নেহ সে ছোটবেলা থেকেই পায়নি এ যাবৎকাল। এরকম একটা সময় তার কাছে একটা ফোন আসলো, সে স্বভাবতই তার কাছে নিজেকে সঁপে দিতে চাইবে। ফোনটা আসলো এবং ফোনে কি ধরনের কথাবার্তা হতো, এরকম একটা সূত্রপাত যখন হচ্ছে, কোন একটা রিলেশনশিপ হতে পারে, যে কোনো একটা খারাপ কিছুর দিকেও যেতে পারে ব্যাপারগুলো, এই সব কিছু নিয়েই আমরা ফেরত আসছি এই ছোট বিরতিটা নিয়ে। তারপরে আপনি কোথাও যাবেন না, শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। এবং বিরতিতে যাবার আগে ফোন নম্বরটা একটু মেনশন করি আরো একবার, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন এবং আপনার জীবনের গল্পটাও বলতে পারবেন লাখো লাখো শ্রোতা যারা অপেক্ষা করেন প্রত্যেক বুধবার রাত 11টায় তাদের কাছে। ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আবারও বলি 09613892892। এখানে ফোন করবেন, 5 মিনিটের মধ্যে আপনার গল্পগুলো আপনি বলবেন এবং তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর ফেসবুকে আপনি কানেক্টেড থাকতে পারেন আমার সাথে সরাসরি, আমি সবারই উত্তর দেওয়ার চেষ্টা করি। facebook.com/setu.abcradio এই পেজটা আরজে সেতু নামে আছে, সেখানে আপনি চলে যান, পেজটিতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন। এবং এবিসি রেডিও FM 89.2 এর পেজে আজকের অতিথির ছবি সহ যে পোস্টটা দেওয়া আছে সেখানেও এই পেজটা আপনি দেখতে পারবেন, সহজে খুঁজে পাবেন। এবং এই পোস্টটায় আপনি কমেন্ট করুন, পোস্টটা যত ইচ্ছা হয় আপনার সবাই মিলে শেয়ার করুন এবং সেখানে কমেন্ট করতে থাকুন। ছোট বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পরেই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত জানাই আরো একবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আরজে সেতু এবং রূপা রয়েছে আজকের অতিথি এখানে এবং ওর জীবনের গল্পটা আপনি শুনছেনই। আমি আর সময় নষ্ট না করি, মানে এটা নিয়ে একটু রিপিট না করি, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। জি আপনি বলুন।
তারপর আমাকে ফোনে কথা হয়, ফোন দিয়া বলে যে ঠিক আছে আমি যদি আপনাকে পছন্দ করি আপনি কি আমাকে পছন্দ করবেন? আমি বলি ঠিক আছে আপনি আসেন, আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, আর আপনি আমার জীবনের যত ইতিহাস আছে সবকিছু শুনে যদি আমার কাছে আসতে চান তাহলে অবশ্যই আমি আপনার কাছে যাব।
আচ্ছা, এবং এখান থেকেই মনে হয় আপনার জীবনে একটা প্রেম বা পরিণয় বা যেটাই হোক কেন সেগুলো একটা সূত্রপাত ঘটে, তাই তো? আচ্ছা, ওকে প্রায় ফোন করতো?
ভাবি বলতো যে ও ভালো ছেলে, ভাবি ওই আলাউদ্দি ভাই বলে দিছে যে ছেলে হিসাবে ভালো, আলোদীপ বলছে যে ও অনেক ভালো আছে। ভাবি ও বলছে যে দেখো একটা মেয়ে ও এমনি অসহায়, যদি ছেলে আবার কোনো কিছু করে যদি চলে যায় তাহলে তো ও আরো বেশি কষ্ট পাবে। তখন এটা বলার পরে ও আমার একদিন বলতেছে যে চলো তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব। আমি বলছি যে কোথায় ঘুরতে যাব, ও আমাকে মামিসিং নিয়ে গেছে।
আচ্ছা, মানে ঘুরতে চলে গেলেন?
হ্যাঁ, মামিসিং এ ঘুরতে নিয়ে গেছে বলতে আমি জীবনে এইসব জায়গা কোনোদিন যাই নাই, যেটাকে বলে মানে হোটেলে যে থাকে মানুষ ওখানে নিয়ে গেছে। হোটেলে নিয়ে যাওয়ার পরে তখন আমি বলতেছি যে এটা কোথায় নিয়ে আসছো, ও আমাকে বলতেছে যে কেন তুমি কি আর আগে কোথাও কোনোদিন আসো নাই। আমি বলি এরকম জায়গায় আমি আসিও নাই, কোনোদিন জীবনে দেখিও নাই, আমার লাইফে এই ফার্স্ট। পরে বলতেছে অ্যাভেলেবেল ঢাকা শহর মেয়েরা করে এরকম। পরে আমি বলি দেখো অ্যাভেলেবেল হইতে পারে কিন্তু আমি এটার ব্যাপারে আমার কোন ইয়া নাই,
মানে
জানা নাই।
সম্ভবত কোন একটা ফাঁদে আপনি পড়তে যাচ্ছেন,
যেটা নাকি মানে সামস্তির যে একটা রিলেশন হয় ওখানে নিয়ে এসে আমার সাথে ওরকম
করতে চাচ্ছে আর কি,
করছে।
মানে এটা কি জোর করে করলো আপনার সাথে?
তাকেও আমি পছন্দ করি, যখন রাত্রে আমি এক ঘরে শুয়েছি মানে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ঢুকার আগে একটা এন্ট্রি করে মানে কোথা থেকে আসছি আমি, কেন আসছি, আমরা কি হই, মানে এটা বলে। তা ও বলছে কি যে আমি ওয়ার ওয়াইফ, এটা বলে নিছে। তখন বয়সটা তো আমার ওরকম না, এই 14-15 বয়স। পরে বলতেছে যে আপনার ওয়াইফ তেলে এখানে নিয়ে আসতেন কেন, একটা লুক রিসিপশনে বলতেছে আমরা এক জায়গায় বেড়াতে আসছিলাম রাত হয়ে গেছে তো এখন এখানে আমার থাকতে হবে, সকালে গাড়ি করে যাইতে হবে। ও যা যা বলতেছে ওর মুখের দিকে তাকায় তাকায় আমি এগুলো শুনতেছি। আমি আগেই বলে নিছি যে আমি যা যা বলবো তুমি এরকম ইয়ে করবা, ওখানে যে বেশি কথা বলা যাবে না। সে এটা এর আগে মনে কোথাও আরো কোথাও তার এখানে গেছিল
নিয়ে এরকম অভিজ্ঞতা তার আগে আছে,
আমি ওখানে চুপচাপ কথা বলি নাই। ওখানে আমি আমার নাম এন্ট্রি করছি, করার পরে ভিতরে গেছি। আমি বলতেছি এখানে কেন আসছি আমরা, বলতেছে এখানে বেশি কথা বলা যাবে না, এখানে যদি বেশি কথা বলো তাহলে তোমারও সমস্যা হবে আমারও সমস্যা হবে। আমি তো এরকম সমস্যা জায়গায় আসতে চাই নাই, তুমি তো আমাকে নিয়ে আসছো, তুমি আমাকে বলছো যে তোমার একটা মামার বাড়ি আছে মামিসিং এ ওখানে আমাকে নিয়ে যাবা, কিন্তু তুমি তো আমাকে এটা বলে নিয়ে আসো নাই যে রাত্রে এখানে থাকতে হবে।
এগুলো কি আপনি ওর সাথে তর্ক করছেন?
হ্যাঁ, তর্ক করছি,
কথা কাটাকাটি হচ্ছে,
কথা কাটাকাটি হচ্ছে। ও বলতেছে দেখো এখন যা হওয়ার কাম হয়ে গেছে, এখন আর তর্ক করো না, ভালো কিছু বলতে চেষ্টা করো।
আগে থেকেই প্ল্যান করা ছিল?
হ্যাঁ, প্ল্যান করা ছিল। ও আমার বলতেছে ঠিক আছে তুমি শোও, আমি আবার তুমি বলি নাই ওনাকে, আপনি আপনিই বলি। পরে বলতেছে আপনিও কি আমার সাথে শুইবেন, এখানে তো বিছানা একটা আছে তো এনে দুজন তো একটা এখানে শুয়ে দিব, আমাকে আপনি আমার সাথে কেন শুইবেন, তাহলে আপনি এখানে শোন আমি নিচে শুই। আমি এটা বলতেছি ওনারে, তখন উনি বলতেছে কেন এখানে শুলে সমস্যা কি, আমি তো তোমার ভালোবাসি তুমিও আমাকে ভালোবাসো, তো সমস্যা কি, আমরা তো এখানে বলে আসছি স্বামী স্ত্রী। আমি কই এখানে বলে আসতেন কিন্তু আমি তো আপনার ওয়াইফ না। পরে এরকম করতে করতে আমি রাত্রে ঘুমায় গেছি, মানে ঘুমায় গেছি ঘুমান্ত অবস্থায় সে আমাকে যা করার করছে। তখন আমি এরকম হয়েছি মানে মানুষ অজ্ঞান হলে যে এরকম না, এরকম হয়েছে মানে আমি নিজের মানে কথা বলবো যে মানে আমি পুরা জ্ঞান নাই আমার,
মানে যখন আপনি বুঝতে পারলেন?
হ্যাঁ, বুঝতে পারছি যখন, তখন মানে নিজের মানে একটা যে জ্ঞান থাকে মানে স্বাভাবিক এটা আমার নাই।
আচ্ছা,
ও ভয় পেয়ে গেছে, ও আমারে মানে কুলে করে নিয়ে বাথরুম পাশে ছিল আমার নিয়ে পানি দিছে মাথার মধ্যে। দেওয়ার পর আমি বলছি আমার সাথে কেন এরকম করলেন, মানে সেও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছি কি যে আমি তো এরকম মানুষ দেখি নাই কখনো। আমি বলছি দেখেন আমার লাইফে আমি কোনোদিন এরকম আমার জীবনে হয় নাই, আমার পানি
খাওয়া কিছুই বুঝেন নাই
না, বুঝতে পারছি যখন নাকি আমি আমার মুখের মধ্যে সে চাইপে ধরছে।
আচ্ছা,
আমি বলতেছি যে আমাকে ছাড়েন ছাড়েন জুড়ে জুড়ে, এখানে জুড়ে বললে যে তার সমস্যা হবে আমার হবে, একটা খারাপ কিছু হয়ে যায় ওইটা আমার মাথায় আসতেছিল। আস্তে করে বলো আমার মুখে চাপে আস্তে কথা বলো, মানে আমাকে কেন এরকম আই না এখানে আমার এরকম কেন করছে, আমি এরকম কান্নাকাটি করতেছি ও আমার, আমি ওকে এডি বলতেছি। বলার পরে যা করা হয়েছে হয়েছে, এটা আর কারোর কাছে বলবা না, আমি তোমাকে ভালোবাসি। আমি বলছি ভালোবাসলে এরকম করতে হয়, তাহলে তো আমি কোনদিন ভালোবাসতাম না, আমি এটা ওকে বলতেছি। তখন আমার বলতেছে হ্যাঁ ভালোবাসে এটা। সকাল হওয়ার পরে ও বলতেছে আমাকে যে তুমি কি খাবা, আমি বলি আমি কিছু খাবো না আমি ঢাকায় চলে যাবো। আর এর মধ্যে আমাকে রাত্রে ফোন দিছে মানে আলাউদ্দিন ভাইয়া ফোন দিছে, ভাবি ফোন দিছে, মানে আমি ঘর থেকে বের হয়েছি কইয়া যে আমি এক জায়গায় বেড়াইতে যেতেছি, কোথায় যেতেছো এটাও আমি বাবির সাথে বলছি যে বাবি আমাকে ঘুরতে নিয়ে যাবে। বাবি যখন রাতে 10টা 11টার সময় মানুষ নাকি ঢাকাতে ঘুরে, তখন 10টা 11টা বেজে গেছে, আমাকে ফোন দিছে, উনি বলতেছে রূপা তুমি কোথায়? আমি বলি বাবি আমাকে তো এক জায়গায় নিয়ে আসছে, আমি জায়গাটা চিনতেছি না। আমি বলতেছি বাবি আমাকে বলতেছে যে আসা যাবে না, কালকে আসবো। হ্যাঁ তুমি কালকে আসবে মানে তুমি কোথায় আসো? তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি তো ছেলে না। বলছি যে ওয় আমাকে নিয়ে আসছে, এটাও শেয়ার করছি বাবির সাথে যে আমি, ও জানে যে আমি ওর সাথে যাবো, আমি তো বাইরে কোন মানুষের সাথে চিনি না, যাবো না। তো বাবি আর ফোন টোন করে নাই, ওর ফোন নাম্বার তো জানে আমার আল্লাহদ্দি ভাইয়া, ওই নাম্বারই ফোন করছে, আমার কাছে তোর মোবাইল নেই।
আচ্ছা, ওইটা হচ্ছে কবে, মানে যেদিন প্রথম দিন আপনারা হোটেলে বুকিং করে থাকলেন সেদিন রাতে?
সেদিন রাত্রি।
সেটাই আমি জিজ্ঞেস করতাম যে আপনার ভাবি বা আপনার ফ্যামিলি থেকে কোনো খোঁজ খবর নিছে কিনা।
হ্যাঁ নিছে, রাত্রে 11টার দিকে ফোন দিছে, ওরা ভাবতেছে 11টার দিকে ঘুরে বাসায় চলে আসবে, আমাকে দিয়ে যাবে।
তখন আপনি কি বললেন?
ফোন দেওয়ার পরে আমি বলতেছি আপনি কথা বলেন, আপনি আমার কোথায় নিয়ে আসছেন? বলতেছে তুমি বলো। তারপরে আমি মোবাইলটা নিয়ে আমি বলতেছি ভাবি হয়তো আমার অনেক দূরে নিয়ে আসছে, কোথায় আমি চিনতেছি না, ফোন বন্ধ করে দিছে। পরে আমি বলতেছি এখন তো ওনারা চিন্তায় থাকবে, আমিও ভয় পেতেছি যে কি হবে। তার মধ্যে এই ঘটনা আমার হয়েছে। হওয়ার পরে আমার সাথে যে খারাপ আচরণটা হয়েছে, হওয়ার পরে সকাল হয়েছে আমার বলতেছিল ওই যে কি খাবা, তখন আমি বলছি আমি কিছুই খাবো না, আমি ঢাকায় চলে যাব। পরে ও আমাকে গাড়ি করে নিয়ে আসে, সারা রাস্তা আমি কানতে কানতে আসছি যে একটা যে মানুষ চেয়ার থাকে ওইটা নাই আমার, মানে আমি জানি কেমন হয়ে গেছি গিয়া। পরে আমরা ঢাকায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার বাসার সামনে ও দিয়ে চলে গেছে।
আচ্ছা,
আমার মানে গার্মেন্টসে এর পরের দিন গেছি আমি, এদিন যাই নাই। যাওয়ার পরে আমাকে অ্যাবসেন্ট করছে, বলতেছে যে তোমার তো বেতন দেওয়া হবে না, এই মাসে 20 তারিখে দেওয়া হবে বেতন। তখন এরকম করতে করতে আমি বলতেছি যে আমি আর যামই না গার্মেন্টস, ওটা করে আমি এদিন ডিউটি করে বাসায় চলে আসছি, আর যাই নাই, গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছি। বাড়ি দাঁড়াতে মানে ওই যে মানুষ চাকরি দেয় না, ওদের কাছে খবর লাগাইছি বাসায় এসে, কয়েকদিন বৈশা থেকে খবর লাগাইছি। পরে বাড়ি দাঁড়াতে আমার একটা গাড়ি শোরুমে চাকরি দিছে, সেখানে পিয়ন পোস্টে মানে চাটা দেওয়া, আমি ওখানে চাকরি করতেছি। চাকরি করতেছি, করার পরে আমাকে আমার বাবি বলতেছে যে তুমি যে চাকরিটা ছাইড়া দিছো, মানে যে চাকরিটা করতেছো তোমার ওইটা ভালো না এটা ভালো? আমি কই আমি ছোট থেকেই কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছি, এখন আমার জীবনে কষ্ট চলে আছে, এখন কোনটা ভালো আর কোনটা কি এটা আমি
বিচার করার সময় নেই,
কিছুই পাইতেছি না, মানে খুঁজে পাইতেছি না কোনটা ভালো কোনটা মন্দ,
একটা কিছু করতে হবে,
এখন করতে হবে।
আচ্ছা, ওই ছেলেটার সাথে ওর নামটা কি বলছিলেন আপনি?
ওর নাম সুজন।
আচ্ছা, যে সুজন, ওর সাথে কি আর কোন যোগাযোগ রাখছিলেন?
যোগাযোগ আছে, তারপর ওইখানেই চাকরি করতেছে।
কোথায়?
ব্যাংকে, মানে আমার ওই
ভাইয়ের
সাথে যেখানে ছিল। তখন আমার বাবির সাথে আমাদের সাথে খারাপ আচরণ হয়েছে, ওগুলো আমি শেয়ার করি নাই।
আচ্ছা, ভাবিরে বলেন নাই?
বলি নাই।
বাসায় আসার পরে ভাবি কিছু জানতে চায় নাই?
বলি নাই,
কিছুই বলেন নাই?
না, কিছুই বলি না, আমার মনে মনে রাখি, আর একলা একলা বসে বসে কান্না করি। এরকম করি একটা চিন্তা আছে। তখন আমার বাবি বলে তোর কি হয়েছে, তোর নিশ্চয় কিছু হয়েছে, আমার সাথে শেয়ার কর। আর আমি করি না। তো ওখানে আমি চাকরি করতেছি বাড়ি ধরা, ও আমার ফোন দেয়, মানে বাসার মোবাইলে ফোন দেয়, বলতেছি যে আপনি আমার এই নাম্বারে আর ফোন দিবেন না, আমি চাই না আপনার সাথে কথা বলতে। তো বলতেছি সমস্যা কি, আমি তোমাকে যা করছি আমি তোমাকে বিয়ে করব। তো এই কথা বলছে, বলছি তাহলে বিয়ে করবেন যান, তাহলে বিয়ে করেন। পরে বলতেছে ঠিক আছে আমার একটু সময় লাগবে, বলতেছে যে আমার বাবা মা আছে, আমার ফ্যামিলি আছে, তাদেরকে তো বলতে হবে। আমি বলছি ঠিক আছে, বলতে কতক্ষণ, আপনার মা বাবারে বলেন। পরে ওয় আমাকে কি করছে, ওখান থেকে আমার ওই ভাইয়ার বাসা থেকে আমার পটাইছে, পটাইয়া বলতেছে তোমার আলাদা রুম নিয়ে দিব।
আচ্ছা,
তুমি আলাদা রুম নিয়ে থাকবা, আমি মাঝে মধ্যে তোমার কাছে আসবো, আসার পরে তুমি বলবা যে আমি তোমার হাজবেন্ড। তো ওই বাসায় আমি বলছি ভাবিরে যে ভাবি আমি আপনাদের সাথে থাকবো না, ভাবি এরকম মিথ্যা কথা বলছি যে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি এখানে থাকবো না, আমার আলাদা নিয়ে থাকবে। তো আমার ওই আলাদি ভাইয়া বলে বিয়ে হয়েছে যে তোমাদের কাগজ কোথায় আমাকে দেখাও। ওয় বলছে কি যে আমি সব কথা বলবো আলাউদ্দিরে, বিয়ে করে ফেলছি আমরা কাজী অফিসে, কাগজপত্র আমার কাছে আছে, তোমার জিজ্ঞেস করলে তুমি এটাই বলবা।
আচ্ছা, মানে একটা আলাদা রুম নিয়ে থাকবেন?
আমার এই দিক দিয়ে বলে গেছে যে তুমি আমাকে স্বামী পরিচয় দিবা।
আচ্ছা, যে কারণে আপনাকে কিছু কথা শিখাই দিল,
শিখায়
কেউ যদি বলে যে বলতে হবে আপনি তার ওয়াইফ। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আমি একটু বলে নেই যে আজকে আমাদের অতিথির জীবনে আপন, একেবারেই আপন মা বাবা এমন কেউ না থাকাতেই ওর যে গাইডেন্সটা, প্রপার যত্নটা এবং শিক্ষা, সেই ব্যাপারগুলোর অভাব থাকাতে এবং একই সাথে ওর ভালোবাসা বা নির্ভরতারও কিন্তু একটা অভাব রয়েছে, যেই কারণেই ও এরকম অল্প পরিচয় একটা মানুষের সাথে শুধুমাত্র ফোনে কথা বলি তারপর নির্ভরশীল হয়ে পড়ল এবং তার সাথে চলেও গেল এত দূরের পথ, যেটা কিনা আপাত দৃষ্টিতে খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। এবং সেখানে যাওয়ার পরে যে ফিজিক্যাল রিলেশনটাও হয়ে গেল, যে দূরে কোথাও নিয়ে গেল রিলেটিভের বাসায় থাকবে বলে, কিন্তু গিয়ে হোটেল উঠল, এই ব্যাপারগুলো আসলে খুব একটা উচিত নয়, খুব একটা নয়, একেবারেই উচিত নয় বলে আমার মনে হয়, বা আমার সাথে আপনারও একমত যে ব্যাপারটা স্বীকার হয়েছে আজকের অতিথি। শারীরিক সম্পর্ক যে ব্যাপারটা, এটা কোন ধরনের সামাজিক স্বীকৃতি ছাড়া এবং একই সাথে ধর্মীয় দিক থেকেও যেমন নিষিদ্ধ, সামাজিকভাবেও নিষিদ্ধ, এবং এতে করে মেয়েরাই কিন্তু সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবং আজকের অতিথির উপায় সেটাও সেদিকেই হয়তো বা যাচ্ছে, আমরা জানি না ওর সাথে কি ঘটছে, কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে ও কোনো একটা ট্র্যাপে পড়তে যাচ্ছে। হ্যাঁ রূপা, তারপরে
তখন আমি বাবিরে বলি যে বাবি এখন তো আমার আলাদা দুনিয়া থাকতে চাইতেছে, কি থাকবো? ও বলতেছে ঠিক আছে, ও যদি বলে থাকে আর তোমরা বিয়ে করছো, আমারও তো নিলা না বিয়ের মধ্যে, সবকিছু আমাদের এখান থেকে হয়েছে, পরিচয়, কথা, তোমাদের প্রেম, সবকিছু আমাদের এখান থেকে হয়েছে, তাই বিয়ের মধ্যে তো আমাদেরকে নিলা না। আমি কই ও নিতে চাইছে না আপনাদেরকে, তখন কি বলতাম আমি, তুমি তো বললে না, আমি ওরে বলছি, আমার এইভাবে শিখাই দিছে এটি বলার জন্য, তাই ভালো কথা, আমাদের আমার রুম নিয়ে দিছে থাকে, ও মাঝে মধ্যে আসে, ওখান থেকে আসছি, ওরাও ভাবছে যে ঠিক আছে ছেলেও ভালো, তো আমাদের পরিচিত একটা ভালো জায়গায় ও যাইতে পারছে।
আচ্ছা, ওদের জন্য ভালো, সেটাই ভাবির কাছে আছেন বা একটা ব্যবস্থা,
তাদের জন্যই আমি ছেলেটারে পাইছি, ছেলের কাছে বিয়ে হয়েছে, এখন সংসার করতেছে, খুশি, তারাও কিন্তু ভালো যায় নাই আমার এরকম বলছে, ঠিক আছে তুমি আলাদা নিয়ে থাকতে চাইছো থাকো।
আচ্ছা, আবার আলাদা নিয়ে থাকতে যাচ্ছেন থাকো, আপনি এখানে মিথ্যা বলছেন তাই তো?
হ্যাঁ, এখানে
মিথ্যাই মনে হয় আপনার জন্য একটা কোনো খারাপ পরিণতি নিয়ে আসবে, বিয়ে তো আপনি করেন নাই?
না, বিয়ে করিনি।
আচ্ছা ঠিক আছে, এবং আরেকটু এই এই ফাঁকে একটু বলে নেই যে অনেক মেয়েরাই হয়তো এরকম গার্মেন্টসে কাজ করছেন বা এরকম থাকার জায়গার সমস্যা, অনেকটা ওর গল্পের সাথে মিলিয়ে নেন নিজের জীবনটা, যদি কেউ থাকে এরকম আমার এই অনুষ্ঠানটা এই মুহূর্তে শুনে থাকছেন, তাদের জীবনেও এরকম ঘটনা ঘটে যাওয়াটা খুব বিস্ময়কর নয়। আপনি হয়তো কয়েকদিন ফোনে কথা বলি কোন একটা মানুষের উপর ভরসা করলেন, আপনার সবসময় চিন্তা যে আমি মানে সেলফ অত বেশি রিলায়েবল না নিজের প্রতি, একটা ভবিষ্যৎ আমার দরকার, একটা রিলায়েবল পার্সন আমার দরকার, এরকম অনেক চিন্তা করেই হয়তো অনেকের সাথে আপনি ইনভলভ হবেন, অনেকের সাথে সম্পর্কে জড়াবেন, কিন্তু ধাম করে কোথাও চলে যান না, কোন রিলেশনশিপে জড়ানোর আগে অন্তত পক্ষে যতটুকু না ভাবলেই নয়, ফর ইয়ার সিকিউরিটি, আপনার নিজের সিকিউরিটির জন্য ততটুকু কিন্তু ভাবতেই হবে, জাজ করতেই হবে। যেমন রূপা কিন্তু চলে গেল এবং যাওয়ার পর রূপার সাথে কি ঘটলো সেটা তো আপনি জানেনি, এবং আরো একটা বার সে কিন্তু আরো একটা বিপদে পড়তে যাচ্ছে, ওকে বারবার ব্যবহার করবে মানুষটা। ফাইনালি ওর সাথে বিয়ে হয়েছে কি সংসার হয়েছে সেই গল্পে আমরা এখনো যাইনি, সেই গল্পের দিকে আমরা যাচ্ছি, কিন্তু একটা বিপদে যে ও পড়তে যাচ্ছে সে ব্যাপারে অন্তত পক্ষে এখন পর্যন্ত কোনো সন্দেহ নেই, কারণ বিয়ে করেননি আপনি, আপনাকে একটা ঘর নিয়ে দিল, সেখানে সে মাঝে মাঝে গিয়ে আপনার সাথে থাকে তাই তো? আচ্ছা, সেখানে গিয়ে থাকে এবং আপনার সাথে কি হয় তার
স্বামী স্ত্রীর যে
সম্পর্ক সেটাই হয়?
সেটাই হয়,
কিন্তু আপনারা স্বামী স্ত্রী না?
না, আমরা স্বামী স্ত্রী না,
এটা একটা অবৈধ সম্পর্ক।
অবৈধ সম্পর্ক, তখন এরকম করতে করতে এখন যেহেতু আমি আমার মোটামুটি 16 বছরের কাছাকাছি চলে আসছি, তখন আমার আমার মামারা, আমার যে নিজের মামাটা, ওই মামাটা তো আসি, আমার একটু খোঁজখবর নিতেছে, যেহেতু আমি একটু বড় হয়ে গেছি এখন, ঢাকা শহরে একটু ভালো মন্দ বুঝতে পারতেছি, তখন আমার মামারা আমার পাশে আসে, তখন আমার সাথে রিলেটিভ হয়েছে, তখন আমার মামারা বলতেছে যে তুমি কার কাছে থাকো, খবর নেয় মাঝে মধ্যে, নেয়া বলে তুমি কার কাছে থাকো, যে হ্যাঁ আমি এরকম একটা ছেলেকে বিয়ে করে ফেলছি, সে আমাকে নিয়ে একটা গন নিয়ে আমার সাথে থাকে, ছেলের বাড়ি কোথায়, সেও আমার সাথে একটা মিথ্যা মানে একটা মিথ্যা প্রচারণ করছে যে তার বাড়ি হয়েছে বরিশাল বরগুনা, ওই ঠিকানাটা কোনোদিন থাকে নাই, খালি সবসময় বলতো যে আমার বাড়ি পুরান ঢাকা।
আচ্ছা, মানে আপনার সাথে যা যা বলছে সবই মিথ্যা, এবং আপনার সাথে যে সম্পর্কটা রচনা করছে সেটাও মিথ্যা, শুধুমাত্র এই কারণেই আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য,
শারীরিক সম্পর্ক,
ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, এটার জন্যই। আর এখানে আমরা একটা বিরতি নিচ্ছি, আমরা আবার রূপাকে নিয়ে ফিরে আসছি, গল্পর মোড় ঘুরছে, প্রত্যেকটা পদে পদেই ঘুরছে। আসলে অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করলে অনেক ভুল সিদ্ধান্ত মানুষ নিয়ে ফেলে, যেমন আমাদের আজকে অতিথি নিয়েছে, এই জায়গাগুলো আপনাকে ধরিয়ে দেওয়াই কিন্তু এই শোয়ের মূল উদ্দেশ্য। আপনি কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920, আরও গল্প বাকি রয়েছে, বেশ অনেকখানি বাকি রয়েছে, এবং সেই অংশগুলো আপনার জন্য শিক্ষা হয়ে থাকবে। যেমন আজকের গল্পটা আমি মনে করি যে জীবনের এক অংশের বা একটা রকম শিক্ষা কিন্তু আজকের এই গল্পটা দিবে, সো আপনি মিস করবেন না গল্পটি, কোথাও যাবেন না, ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920, আর যে সেতু আছে এবং আজকের অতিথিও রয়েছে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Closer presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, স্বাগত জানাই আরো একবার ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920-তে। আর্য সেতু আছে এবং রূপা রয়েছে, এবং আমরা বিরতিটা যেখানে নিয়েছিলাম যে রূপা কিন্তু একটা খুব বড় বিপদেই পড়ে গেল, আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে যে হয়তো বেঁচে গেল, কিন্তু না, বেঁচে যেত যদি কিনা ওর সাথে বিয়েটা করে ফেলত। যারা শুনেছেন এর আগে তারা তো জানেনি, তারপর আমি একটু বলে দিই যাতে বুঝতে সুবিধা হয়, যে একটা ছেলে যার সাথে একটা সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক রেশ ধরেই বারবার তাকে সে শারীরিকভাবে ব্যবহার করছে, ইভেন তাকে একটা ঘর ভাড়া করেও দিল এবং সেই ঘরে মাঝে মাঝে সে গিয়ে থাকছে এবং সবাইকে বলতে বলছে তারা স্বামী স্ত্রী, কিন্তু আসলে তারা বিয়ে করেনি। সেখানে আমরা একটা বিরতি নিয়েছিলাম। সুজন প্রায় আপনার ঘরে আসতো, তাই তো? আচ্ছা, তারপরে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক যেটা হওয়ার সেটা হতো এবং এভাবেই চলতে থাকলো। তারপরে
এই যে সম্পর্কটা চলার পর,
কিন্তু আচ্ছা, আপনার তো তখন বয়স কত? 15-16 তখন তো আপনি বুঝেন অনেক কিছু, বুঝেন
তখন, বুঝি
তা তখন আপনি ওকে বলেননি কেন যে মিথ্যা কতদিন বলবো বিয়ে করছো?
এখানে বলতেছে পরে, আমি এই যে আমি বলতেছি যে তোমার বাবা মাকে নিয়ে আসো আমাকে নিয়ে যাওয়ার জন্য, তো সে আমাকে আমার ফ্যামিলি থেকে আমার মামাদেরকে ডাকতে বলছে, আমি আমার মামাদেরকে নিয়ে আসছি গ্রামের থেকে, আর এখান থেকে তার বোনের জামাই আছে, বোনের জামাই, তার দু বোন, তারপরে ওর আম্মা, ও গিয়ে আমার বাসায় নিয়ে আসছে, ওদের বাসায়।
ওদের বাসায় মানে কি? ওর মা বাবা যেখানে থাকে?
হ্যাঁ, এখানে নিয়ে আসছে। এখানে আনার পরে আমার সাথে টর্চার শুরু হয়েছে। টর্চার কি? আমার মারধর করে, বকাবাজ্য করে। আমি এটার জন্য যাই, আমি গলায় পাশি দিতে চাইছি।
আচ্ছা,
পাশি যখন দিতে যাই তখন রাত্রে আমি এটাও ভাবি যে আমি আজকে পাশি দিব, আমি তো এই দুনিয়াও পাবো না আখেরও পাবো না, কেন আমি পাশি দিব? আমার জীবনের তো দাম আছে, আমি কেন পাশি দিব?
এই চিন্তাটা আপনি যে করতে পেরেছেন এটা ধন্যবাদ আপনাকে। অনেকে কিন্তু এরকম ভুল সিদ্ধান্ত নেয়, কারণ আপনার যে পরিস্থিতি সেখানে আসলে এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলাটাই স্বাভাবিক। এবং এই যে অনুষ্ঠানটা ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এই গল্পগুলো এখানে শুধু একটা জীবনের গল্প শোনার জন্য নয়, একটা জীবনের গল্প আপনার জীবনের সাথে কোনো না কোনো ভাবে মেলে, প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, এবং সেই জায়গাগুলোকে জাজ করে নিজের জীবনে সেগুলো কাজে লাগানোই কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য, যেটা একটু আগে আমি একবার বলেছি। এই যে দেখুন, এরকম কোন জায়গায় হয়তো আমরা কেউ কখনো না কখনো কোনো না কোনো ভাবে পড়ে যাই, যেখান থেকে মনে হয় যে আর উঠে আসতে পারবো না, তখন কিন্তু আপনার কাজে লাগবে, এটা একটা ইন্সপিরেশন হয়ে দাঁড়াবে। ও যেটা ভাবলো, 16 বছর বয়স্ক একটা মেয়ে, ওকে রাগারাগি করতো, ওর সাথে প্রতারণা করা হচ্ছে, বিয়ে করার কথা বলেও করা হচ্ছে না, বিভিন্ন ধরনের ঝামেলা, তারপরে ওকে টর্চার করা হচ্ছে, ফিজিক্যালি ওকে ইউজ করা হচ্ছে, অ্যাবিউজ যেটাকে বলবো আমি, সেরকম একটা অবস্থায় কিন্তু একটা মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্ক নর্মাল ভাবে থাকার কথা না, আত্মহত্যা করার চিন্তা মাথায় আসছে কিন্তু করেনি, কারণ মরে গেলে কিন্তু আর কোন সমস্যার সমাধান হয় না, কোন সমস্যার সমাধান হইতো না, হইতো কি?
না,
হইতো না। তারপরে আপনি আত্মহত্যা করার চিন্তা আসলো, কিন্তু আপনি এটা অ্যাভয়েড করলেন।
আমি আত্মহত্যা করতে যাই, তখন আমি ভাবি যে আমি কেন মরবো, তখন আমি আবার এখান থেকে ফিরে এসে ওই চাকরিতে চলে যাই, আমিও একটা জব করি, ওই জবটা বাড়ি দাঁড়াতে। এরকম সারাদিন পরে ডিউটি করে আসলেই আমার নন্দেরা বিয়ে হয়েছে, তারপরও এখানেই থাকে, বাসায় থাকে, আমার শাশুড়ির বাসায় থাকে, তারা আমার সাথে এরকম টর্চার করে। একদিন আমি খাইতে বসছি, মানে এদিন পয়লা বৈশাখ, মানে আমি যেখানে ডিউটি করি ওখান থেকে আমার সাইকেল করে নিয়ে আসছে, ওর ডিউটি শেষ হয়েছে, মানে অন্যদিন ওর ছুটি হয় 10টায়।
ততদিন তো বিয়ে করেন নাই?
না, বিয়ে করি না, এভাবেই আমার নিয়ে আসছে, বাসায় সবাই জানে। ও আমাকে বলে আনছে যে তখন তোমার বাসায় নিয়ে যাবো, পরে যাই আমার ফ্যামিলিরা জানায়া, এইভাবে চুপে চুপে থাকবো।
আপত্তি ছিল?
আপত্তি ছিল এটাই যে আমি একটা গরিবের মেয়ে, তার ছেলে আনছে এটার জন্য, তারপরও বিয়ে করেনি, এক ঘরেই থাকতেছি আমরা স্বামী স্ত্রীর মতো, বাসায় নয় আর একসাথে স্বামী স্ত্রীর মতোই থাকতেছি। ওই আর আমি জানি যে আমার মনে সবসময় গুঞ্জুর করে যে আমি যে বিয়ে সম্পর্ক করে, এটা তো এখন আমি বুঝতে পাই, 16 বছর বয়স আমার হয়ে গেছে, তখন আমি বুঝতে পাই যে এটা রেজিস্ট্রি করতে হয়। আমি ওরে বলি রাত্রে যখন আমার সাথে শুয়ে, তখন আমি বলি যে আমরা যে দুজন একসাথে শুইতেছি এটা তো ঠিক না, এটা তো খুব খারাপ, এখন দেখো কোথায় আসছি, এখন এটা আমার শ্বশুর বাড়ি হবে, তুমি আমার বিয়ে করবা তো আমার এটা শ্বশুর বাড়ি হবে, আমি এখানে কেন আমরা এরকম করতেছি, তুমি তোমার মার সাথে সত্যি কথা বলো, বলতো কি যে পরে বলবো, যে পরে এক সময় আমার মারে বলে দিব, হয় যে আমরা কাজেও পিছিয়ে আমাদেরকে বিয়ে করায় নিয়ে আসবে, এটা বলতো। তারপর এরকম করতে করতে একদিন পয়লা বৈশাখ পরে আমার আনতে গেছে আমার ওই সুজনে, আনা যাওয়ার পরে আমার বাদ দিছে টেবিলের উপর, দুজন লেগে খাবার বাড়ছে, মানে বিরিয়ানি রান্না করছিল। পরে আমার ননদ, আমি একটা জর্জেট উন্না আমার পরনে ছিল, আমি বুরকা পরি সবসময়, ডিউটি থেকে এসে বুরকাটা খুলে আমি জর্জেট উন্না কেন পরছি এই জন্য বলতেছে এই আমার ননদে যে ওর ভাইয়ের সুজনকে, হ্যাঁ তোমার বউ এই ঘরে এটা হচ্ছে বউ, সে জজেটুন না কেন ফিনবে, সে সুতি উন্না দিয়া সব সময় থাকবে, এটা তো কোনো ঝগড়া না, আমি তো উন্না দিয়ে সুন্দর করে ডাইকি ও জজেটু কাজে শরীর তো ডাইকা রাখছি। বাতের প্লেটটা দিচ্ছে দুজন খাইতে বসতে, যে সেই বাতের প্লেটটা সামনের দিকে টান দিয়ে নিয়ে দূরে সরে ফেলাই দিচ্ছে।
কেন
জানি না, তার মনে মনে যে কি ছিল ফেলাই দিচ্ছে। আমি তখন ট্রেন থেকে কান্না করতে করতে আমি রুমে চলে গেছি, যে একটা রাস্তার কুকুররা মানুষ খাবার পরে কিছু করে কিন্তু খাবার সামনে দিয়েও মানুষ কখনো কুকুরে মারে না। তখন আমি বললাম আরে যে দেখছো তোমার বোনে তোমার চোখের সামনে আমার সাথে কি একটা খারাপ ব্যবহার করলো, জানি না আমি তাদের ভিতরে মনের ভিতরে কি কেন ঠিক হয়েছে আমি জানি না। তো এখানে আবার আমার একটা হুপু শাশুড়ি ছিল, মানে ওর হুপু, ও বলতেছে কি আমার রাগ রুমের ভিতরে যায় কয়, এখানে তো আশ্বাস আছে যে তোর অস্তিত্ব রাখবে না।
কে বলছে?
সুজনের ফুফু, ওদেরকে চিনস না, ওরা মানুষের ভিতরে পিঁপড়া হইয়া ঢুকে আর বাঘ হইয়া বের হয়, ওরা হচ্ছে ওই ধরনের লোক, ওরা চিনস না তুই, তুই তো এনা থাকতে পারবি না। তখন আমি বলতেছি কেন ফুফু আমি কি করছি, কিন্তু আমি কিছুই করি নাই।
আমরা আপনার জীবনে বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অবহেলা, সব জায়গায় আমরা অবহেলা দেখছি, কারণ আপনি আদর যত্ন যেখান থেকে পাওয়ার কথা ছিল মা আর বাবা তাদেরকে একেবারেই ছোটবেলায় হারিয়ে ফেলেছেন। তারপরে স্বভাবতই মনে হয় লাইফটা এমন হওয়ার কথা, এখানে টাক ওখানে লাথি এগুলো খেয়ে বাড়তে হচ্ছে, সেরকমই হচ্ছে আপনার সাথে। তারপরে ওখানে স্বামীও না, ওকে তো স্বামীও বলা যাবে না,
না তখন আমি স্বামী বলি না, মানে স্বামী বলা যাবে না, বিয়ে হয় নাই। তারপরে আমার ওই বাসার থেকে যখন নিয়ে যায় মাল সামান ছিল ওগুলা সহ, মানে আমার ঘর থেকে বের করে দিছে, ওরা বের করে দিছে, বের করে দেওয়ার পরে আমার একটা দুই সম্পর্কে ওই যে মামাটা, ওই মামার একটা ছেলে ছিল, ওরা আসছে বাসায়, ওর বউ আসছে, আসার পরে আমাকে বলতেছে যে এরকম কেন করো। পরে ওর বোনের জামাই একজন আছে, এটা হচ্ছে সুকির হাজবেন্ড, নাম হচ্ছে বাবু, ও বলতেছে এখানে ইস্টামান ইস্টামান না এখানে সাইন দিব দিয়া পরে ওরে গড়তে বাইক করে দিবি, কইব ইস্টামান লেখা থাকবো যে ওর নিজের থেকে বাইরে হয়ে যেতেছে। আমি আমি বলতাম যে নিজের থেকে বের হয়ে যেতেছি, ওরা আমার টর্চার করে বাইর করে নাই, আমি ইস্টামে লেখতাম আমার বলতেছে। পরে আমি বলছি আমি কিচ্ছু করে আমি কেন এইসব করে আমি যাবোই না, আমি এখানে আইসি মরলে ওইখানে থাকবো, বাঁচলে আমি এখানেই থাকবো, আমি কোথায় যাবো। আমারে গা ধরে একরকম ঘর থেকে বের করে দিছে, দেওয়ার পর আমি আবার চলে আসছি সেই যে আগে যেখানে থাকতাম নদ্দা কালাচাতুর, মানে আগে যেখানে রুম ভাড়া নিয়ে থাকতাম ওখানেই চলে আসছি আমি। এখন আমার কাউর কাছে যাওয়ার কোন জায়গা নাই।
তাহলে আপনি উঠলেন কার কাছে?
উঠছি এই একটা মেয়ের সাথে, আমি মানে পরিচিত একজনের সাথে বাসায় থাকতেছি। আমি আবার রিটার্ন আমার আগের জায়গায় চলে আসছি, আসার পর বলতেছে যে এই কথাটা আগেই বলছিলাম যে এরকম হবে, ওই আশেপাশের মানুষগুলা তারা আমাকে আনতে গেছিল, তাদের একটু কালচার মানুষ বুঝতে পাইছে, আমি বুঝতে পাই নাই। তখন আমি ওইখানেই থাকতেছি, চাকরি করতেছি, তখন ওই আমারে ফোন টোন দেয় না, আমি ওরে ফোন দিই, ফোন দিলে আমারে বলে কি ঠিক আছে তোর যেটা পাওনা ছিল এটা তুই পাইছস, এটাই তোর পাওনা ছিল। আমি কই আমার তুমি আমারকে এই বলে নিছিলা, আমি তোমার কাছে সব বলছি, আমার বাবা নাই মা নাই সবকিছু শেয়ার করে আমি তোমার কাছে গেছি, আজকে গিয়ে আমার সবকিছু ডগজ করে তারপরে তুমি আজকে আমার রাস্তায় নামাইয়া দিলা। তারপর আমার গ্রাম যে মামার বাড়ি ওইখানে গেছি, যাওয়ার পরে আমাকে সবাই
বলতো আপনি গাড়ির শোরুমে চাকরি করেন?
হ্যাঁ গাড়ির শোরুমে চাকরি করি।
আচ্ছা, মোটামুটি মানে একেবারেই পথে পড়ে যান নাই, একটা সাপোর্ট আছে?
হ্যাঁ এই সাপোর্টটা আছে, সাপোর্টটা থাকা অবস্থায় উনাদের মানে শোরুম যে ওটা ভেঙে ফেলবে, আমাকে বলছে যে এখন তুমি একটা চাকরি টাকরি দেখো, আমাদের এখান থেকে কিন্তু তোমার যেতে হবে, আগে থেকে তুমি করো, ঢাকা শহর চাকরি না করলে তো ভাত খাওয়া যাবে না, ঘর ভাড়া দেওয়া যাবে না। তখন আমি গ্রামে গেছি, তখন সবাই আমার বুদ্ধি দিয়েছে যে তুমি যে তোমার মান সম্মানটা নিয়ে এরকম করছে এরা, তাহলে তুমি একটা করো আইনের আশ্রয় নাও। তখন আমি গ্রামে যাই, আমি হ্যার নামে মামলা করছি।
কি ব্যাপারে মামলা করলেন? মামলা করার তো আপনার কোন রাইটই নাই, আপনি আপনার কোন ডকুমেন্ট নাই, আপনার স্বামীও না, আপনার কথা কে বিশ্বাস করবে?
না
কিভাবে মামলা করলেন?
ওই যে আমার মামারা দিয়ে গেছে গ্রামে থেকে, মামার আসলো না, তারা তো জানে বিয়ে হয়েছে।
আচ্ছা জানে, কিন্তু কোনো কাগজপত্র তো
না? কাগজপত্র নাই, মানে মেয়ের নিয়ে এরকম তার বাবা মা নিল ঘরে নিয়ে, এটা কোন আইনে আছে যে একটা মেয়ের বিয়ে ছাড়াই তার ছেলে বলছে নিয়ে গেছে?
এটা এই সূত্র ধরে একটা মামলা করলে সেটা পরিণতি খারাপ হতে পারে, খারাপ হওয়ার কথা, কিন্তু আপনি যখন থানায় গিয়ে কমপ্লেনটা করলেন যে এরকম আমার সাথে এরকম করা হয়েছে, তখন ওরা কি ইজিলি রিসিভ করলো?
রিসিভ করছে, নির্যাতন মামলা যেটাকে বলে,
নারী নির্যাতন মামলা। আচ্ছা, এটা কত সালের ঘটনা?
এটা হয়েছে 14 সালে।
মামলা করলেন আপনি?
হ্যাঁ করলাম।
এবং মামলাটা নেওয়া হলো?
নিয়েছে, নেওয়ার পরে প্রথম যে উকিলটা ধরছি আমার মামলাটা হয় নাই, মানে কার্যকর হয় নাই, মানে এটার ব্যাপারে আমি বুঝি না। তখন ঢাকায় একটা উকিল আছে অনেক ভালো, ওই উকিলে বলতেছে তুমি কোন উকিল ধরছো, যে তোমার মামলাটা এখনো কোনো কিছু কাজেই লাগে না, মামলা করলে দুই দিনের মধ্যে আসামি ধরে নেওয়া যাবে। তখন উনি ওই উকিল রে বলে দিছে যে আপনি কয়দিন ধরে উকিলিতি করেন, আসামি ধরতে পারেন না। পরে উনি ওনার ফোন দেওয়াই কাজে লাগছে, আসতে দিনের মধ্যেই পরে ধরে নিয়ে নিছে।
আচ্ছা, মামলা করছিলেন কার কার নামে? শুধু ওর নামে?
ওর নামেই করছি, শুধু ওর নামে। মা বাবার নামে আমি করি নাই, যে জায়গায় আমার মা বাবা নাই তার মা বাবাই আমার মা বাবা, আমি এই অন্যটা করি নাই।
আচ্ছা, চমৎকার।
এই অন্যটা আমি করি নাই,
আপনার মা বাবাকে নাই, তার মা বাবাকে আপনার মা বাবার জায়গায় বসাইছেন।
জি, আমি তা আমার মা বাবার যে ইয়াটা সম্মানটা এটা আমি তার মা বাবার সবসময় দিয়ে আসছি।
রাইট, মামলা করার পর ওকে কি
ধরে নিয়ে গেছে? ও যেখানে জবটা করে ওখান থেকে কিভাবে নিয়েছে, সিভিল পুলিশে আসছে, মানে আগে গুলশান থানায় আসছে, গ্রামের থেকে তো আসছে পুলিশ গুলো আসামি ধরে নেওয়ার জন্য, তারা প্রাইভেট কার নিয়ে আসছে। ওরা এখানে একটা নোটিশ পাঠাইছে যে গুলশান থানা থেকে আবার লোক পাঠাইছে, মানে দারোগা গেছে, তখন ডিউটি করে আসে, আমাকে বলছে যে ওখান থেকে যে আসবো, আমরা তো কোথায় থাকলি ওটা তো জানি না, কিন্তু হাউস নাম্বার জানি। ওটা দেখাই দিছি, আমি সাথে ছিলাম, ওখান থেকে ওরা দূরে নিয়ে গেছে। বলতেছে আমি সামনে, আমাকে বলতেছে রূপা এটা কি ব্যাপার, আমি বলতেছি যে কি ব্যাপার তুমি জানো না? তখন ওর মোবাইল ছিল, ওর মানি ব্যাগ ছিল, ওর মোবাইলের ভিতরে 19,000 টাকা ছিল, ওর একটা ফোন ছিল অনেক দামি, ওর বসেরা ওরে দিছে, ওর ক্রেডিট কার্ড সবকিছু, ওর জীবনের লাইফের যা সবকিছু ওর মানি ব্যাগে ছিল। সেগুলা ও বলতেছে যে পুলিশ এগুলো নিয়ে যায়, পরে ও বলতেছে যে আমি আমি রূপার কাছে দিব এগুলো, আমাদের ওখানে যে দারোগা বলতেছে যে ঠিক আছে দেও ওর কাছে, দিছে আমার কাছে। আমার এই হাজবেন্ড, মানে আমার তো এখন হাজবেন্ড হয়েছে, সে এই সুজনের টাকা পয়সা, মানে তার গাড়ির লাইসেন্স, তার মোবাইল সবকিছু আমি রাখিয়া দিছি, আমি ওখান থেকে তার চুল বিন্দু মানে কিন্তু কিছু নষ্ট করি নাই। তখন আমাকে ফোন দিয়ে বলতেছে আমার মামার নাম্বারে, আমার ওই সুজনের আম্মা, আমার শাশুড়ি মা যে হয়েছে, উনি বলতেছে যে আমার ছেলেকে ধরাইয়া নিলা। সুজনে বলতেছে দারোগারে যে আমি একটা কল দিব আমার বাবার কাছে, দারোগা বলতেছে আমারে আবার যে ফোন দিব, কল দেওয়ার জন্য দিব, আমি কিছু দেন। পরে আমারে ওর বাপে ফোন দিয়ে আবার বলতেছে যে তুমি কি কামটা ভালো করছো, আমার ছেলের ঘর কি করবা না, আমার ছেলের সংসার করবা না তুমি? আমি বলছি হ্যাঁ করবো, কিন্তু আপনারা তো আমার সাথে কোন সময় আমি আপনার ঘরে চাইছি যে আপনাদের মধ্যে থাকার জন্য, ভালো থাকার জন্য, আপনারা তো আমার ভালো থাকতে দেন নাই, আপনারা আমার সাথে যা করছেন এগুলো মানুষের সাথে কখনো মানুষই করেন, কিন্তু আপনারা আমার সাথে এরকমই খারাপ আচরণ করছেন।
তারপরে ওকে কি করা হলো, চালান করা হলো?
হ্যাঁ, চালান করা হয়েছে। তখন ওর রাস্তায় যাওয়ার পথে আমাকে বলতেছে, আমিও গেছি ওর সাথে, নিয়ে গেছে যেদিন এদিন আমি, আমারও যাইতে হয় নাকি ওইখানে আসামির সাথে যাইতে হয় ওখানে, আমি যদি সাইন না দিই তাহলে ওরা তো করবে না, কাস্টডি করবে না। এবার আমি সাথে গেছি, যাওয়ার পরে আমাকে বলতেছে যে আমাকে বলো একটু দারোগারে যে আমার হাতে হ্যান্ডকাপটা যে পড়েছে একটু করে দিতে, ডিল করে দিতে, মানে যাতে ও ব্যথা না পায় হাতের মধ্যে। পরে আমি বলছি স্যার একটু করে দেন, পরে দিছে। তারপরে আমি ওরে বলতেছি যে আজকে এই পরিণতি শুধু তোমার বাবার জন্য, তোমার মার জন্য না, তোমার এই বোন আর এই বোন জামাইয়ের জন্য এই পরিণতি তোমার, নাহলে এরকম হইতো না।
সেটাই।
তারপরে আমাকে বলতেছে এটা করতে পারলা, আমি এটা তুমি করতে চাই না, আমাকে রাস্তা দেখাই দিছো, আমি কোন রাস্তা খুঁজতে পাইতেছি না কি করবো।
সেটাই, এরকম পরিস্থিতি আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে,
দেখাই দিয়েছে।
কারণ একটা মানুষের একেবারে শেষ কত সহ্য ক্ষমতা যতটুকু আছে ততটুকুই সে সহ্য করবে, তারপরে সেই মানুষটা হিংস্র হয়ে উঠবে, যেমন আপনি হয়েছেন। এটা পরিস্থিতি আপনাকে করেছে, এটার জন্য ওর বাবা মাই দায়ী ছিল, যেটা আপনি বললেন।
হ্যাঁ দায়ী,
এটা এটাই ট্রু। আচ্ছা, এখানে আমরা একটা বিরতি নিচ্ছি এবং তারপরে ফিরে আসছি। ফিরে এসে আমরা সেটুকু জানবো যে এখন কি অবস্থায় আছে, তারপরে সুজনের তখন কি হলো, যে মামলাটাও করেছিল, সেই মামলাটা এগুলো আমরা জানবো, যে মামলা করলো, মামলা করার পর ওকে তো কাস্টডিতে নেওয়া হলো এবং তারপরে জেলে চালান করলো কি করলো না, এই সবকিছু নিয়ে ফিরে আসছি এবং এখন ওর কি অবস্থা আছে সে সবকিছু আমরা জানবো। কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920।
Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Closer presents Hello 8920. Close up. The closer, the better.
সবাইকে আরো একবার স্বাগত জানাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর যে সেতু আছে এবং আজকের অতিথি রয়েছে রূপা, অতিথির কাছে যাচ্ছি, কিন্তু তার আগে একটু ফোন নম্বরটা বলি আজকে শেষবারের মতো, যেখানে ফোন করলে আপনি অনুষ্ঠানে এসে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। 09613892892 এখানে ফোন করবেন আর আপনার গল্পটি বলবেন, তারপরেই আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। এবং আর যে সেতু নামে একটা পেজ আছে সেখানে প্লিজ আপনি কানেক্টেড হন, এবিসি রেডিওর পেজে এই পেজটা ট্যাগ করা আছে এবং আজকে যে পোস্টটা দেওয়া আছে সেটা নিচে কমেন্ট করুন, পোস্টটাকে যত বেশি ইচ্ছা শেয়ার করুন এবং সেখানে লাইক দিন। ওকে, শুরু করুন বলতে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে, যে আপনার স্বামীকে তখন ধরে আনা হলো আপনার মামলার
ধরে নেওয়া হলো নেত্রকোনাতে। নেওয়ার পর জেলে নিছে ওরে সুজনের আম্মা, বলতেছে এখন কি করব। তখন ওখানে উকিল ধরছে, ধরার পরে বলতেছে যে এখন একটাই দুইটা রাস্তা আছে, একটা আপনার এগুলো মেয়েরে নিতে পারেন, নাহলে এখানে শেষ করতে পারেন টাকা দিয়া।
আচ্ছা, মামলাকে উঠে নিতে পারেন আর কি?
না, মামলা উঠাইতে পারবে না।
তাহলে
এটা যদি আমি বলি তাহলে উঠাতে পারবে।
আচ্ছা,
ওনারা উঠাইতে পারবে না যদি আমি এখানে কোনো কিছু করে
দিই, টাকা দিয়ে
আপনাকে মামলা উঠানো যাবে না। মানে এখানে মিট করতে পারবো যে আমার লাইফটা যেরকম নষ্ট করছে,
মানে আপনাকে টাকা দিয়ে ক্ষতিপূরণ,
তাই ক্ষতিপূরণ।
আচ্ছা,
বলতেছে পরে বলতেছে না আমি টাকা দিব না, আমি বউ নিয়ে যাব। তখন ওইখানে উকিলে বিয়ে পড়াইছে, 5 লাখ টাকার কাবিন দিচ্ছে আমাকে দিয়া। জজ সাহেবে বলছে 3 বার ওনাকে উঠায়া, আমাকে আর ওনাকে, আপনি কি বউ নিতে চান? নিতে চান? তাড়াতাড়ি করে মানে বিয়ে পড়াইছে, এরকম 1 বছর বেশি দিয়া,
মানে
কাজীরে 1 বছর মেয়াদ বেশি দিয়া বিয়ে পড়াইছে,
মানে
বিয়ে পড়ানো লাগছে।
1 বছর তারিখ আগে দিতে হয়েছে, আপনার বয়স কম,
জজ সাহেবে এ করবে না। পরে এটা বলার পরে বলতেছে আমি বউ নিয়ে যাবো, আর কোন টর্চার করবেন না তো? বলছে না, যদি টর্চার করেন তাহলে কিন্তু এর পরিণতি হচ্ছে বড় বেশি ভয়াবহ হইতে পারে। পরে কইছে না আমি টর্চার করব না, নিয়ে আসছে ঢাকায়, আমার আলাদা রুম নিয়ে থাকে বসুন্ধরা।
আর কি জেল হয়েছিল
17 দিন
জেল হয়েছে। আচ্ছা,
তখন তাদের এত বড় বড় আত্মীয় স্বজন আছে, মানে এরকম আত্মীয় স্বজন মানে ওর টাকা দিয়ে সবাই উড়াইতে জানে, কিন্তু কেউ 10 টাকা দিয়ে হেল্প করবে না। যে 17 দিন জেল কাটাইছি, এত যদি ভালোবাসি কিছু না দেও আমার কাছে তো আসবে, আমার দেখতে তো আসবে, কেউ যায় নাই। আমি যে তার উপরে যে মামলা করছি আমি চলে যেতে হয়েছে, আমারই দেখতে হয়েছে। আমি চাকরি করছি এক রাত্রে, আর এক রাত্রে তারে দেখা, আবার চাকরিতে পরের দিন সকালে জয়েন করছি। তাকে ছাড়াই আনতে হবে, এখন আমাকে তার মা ভালো মিল দিছে, আমিও তো তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, এই জন্যই আমিও আমার মন হয়ে গেছে যে আমি তার কাছে আসবো, আমার শত কষ্ট দেওয়ার পরও আমি তার কাছে থাকবো। মানে যখন যাবি না হবে তখন টাকা নাই, তখন আমার মামার একটা স্বর্ণের আংটি ছিল, আমার সবার ছোট মামা, 34 মাসে দিন গ্রামের বাড়িতে, কিন্তু 34 মাসে অভাব থাকে বেশি। পরে আমার মামার আংটি স্বর্ণগরের দোকানে বন্ধক দিয়া, সেদিন আমার শাশুড়ি 2টা টাকা পর্যন্ত হাতে নেওয়া যায় নাই, আমি যে কাজ করে যে টাকা পয়সা জমাইছি, আরো আমি বসের থেকে ম্যাডামের থেকে টাকা নিয়ে তারে ছাড়াই আনছি। আমার কানের দুল ছিল, আংটি ছিল, গলার চেন ছিল, বিক্রি করে পরে ছাড়াই আনছি, বাইর করে আনছি জেলের থেকে। আনার পরে ওই আমার বসুন্ধরা নিয়ে থাকে, থাকা অবস্থায় আবার ঝগড়া শুরু করছে। পরে রাগের মাথা ওই আমারে মারছে, মারার পরে আমি কিছু রাগে আমি আমার নিজের মাথায় আমি নিজে কুপ দিছি, বটি দিয়া
নিজের মাথায় কুপ দিলাম।
হ্যাঁ, নিজের মাথায় আমি নিজে কুপ দিছি, দেওয়ার পরে এমন রক্ত যেতেছে মানে পুরা জামা কাপড় সব আমার ভিজা গেছে। পরে আমার ডাক্তারে নিয়ে এসছে, ওই পরে ডাক্তারে দেখা আমার মাথা দেখা, এই আমার মাথা এখানে 8টা শিলি লাগছে, আমাকে বলছে যে ঢাকা মেডিকেল নিয়ে যেতে। আমাকে ওখানে এসে আমার মানে চিকিৎসা করাইছে, সেসময় তো আমার স্বামী হয়ে গেছে, মানে
তখন বিয়ে হয়ে গেছে।
হ্যাঁ, তখন এই যে কাজিয়ে বিয়ে পড়াইলো, কোর্টে আমার আনলো 5 লাখ টাকার কাবিন দিয়া, আমাকে নিয়ে আসছে। পরে আমার বলতেছে এরকম যে করলা, এটা কি ঠিক করলা? আমাকে 2 দিন হয়েছে না তুমি নিয়ে আসছি, তুমি এখনই আমার লোকে মারধর শুরু করে দিছো, আবার অত্যাচার শুরু করেছো, এখন তোমার গায়ে তো আমি হাত দিতে পারবো না, তুমি তো আমার স্বামী, স্বামীর গায়ে তো স্ত্রী হাত দিতে পারে না, এটা তো খুব খারাপ, এই জন্য আমি আমার নিজের মাথায় দিছি। ও এত কিছু করেও তারপরে তোমার কাছে আমি একটু ভালোবাসা পাই না, তাহলে কি করবো, তাহলে নিজে নিজেই মারা যায়। এরপরে কি করলো, ওখান থেকে বাসা ছাইরা, ওখান থেকে আমাকে চাকরি ছাইরা, আমার নিয়ে আসছে কই উত্তরপাড্ডাতে, ওখানে বাসা নিয়ে থাকে। এখন সে একলা মারে না, এখন তার বই নাই মারতে, তার মা এই মারতে, সবাই আমার বাসায় অত্যাচার করে। পরে ওইখানেও আসার পরে আমার থাপড়া দিছে, খাটের উপরে আমার ফালাই দিছে, এই জায়গায় ফাঁসছে, এই যে চোখের নিচে, এখানে রক্ত টক্ত অনেক কিছু গড় পুরা ভরে গেছে গা। ওখানেও আমার মেডিকেলে নিয়ে গেছে, ওখান থেকে নিয়ে এই বেন্ডেজ টেন্ডেজ করে নিয়ে আসতে উনি গেছেন। এখানে আবার এই পুলিশ এই কথাটা কেমনে জানি জানতে পাইছে, পুলিশ আইসে আইসা আমারে বলতেছে তোমারে কি হ্যাঁ মারছে না তুমি নিজে নিজে আসলে আঘাত করছো, আমি আমার স্বামীরে বাঁচানোর জন্য যদি আমি বলি যে আমার স্বামী মারছে তো উনি এই মুহূর্তে হারে দূরে নিয়ে যাবে গা। আমি বলছি যে ও আমাকে মারে নাই, আমাকে আমি নিজের গায়ে নিজে আঘাত করছি। আর আমার হাজবেন্ডের বলতেছে ও একটা খারাপ ভাষা দিয়ে মানে বকা দিছে, পরে আমি কিছু রাগারাগি করেন না এটা আমি করছি, ওর সাথে রাগারাগি করেন না। চলে যাওয়ার পরে এখন এই জ্বরে টুকটাক ঝগড়া হয়েছে ঘরের মেয়েদের, সে বলতেছে আমি আমার মার বাসায় এক ফোনই চলে যাবো। ওরে আমি জড়াইয়া ধুই রাখ পাঞ্জায়া ধুয়ে রাখছি, আমি কই কেন যাবা, বাসায় ঝগড়া হয়েছে দুজনে মিট করবো, মিট করে দুজনে মিললে ওই বাসায় যাবো। এ কথা বলার পরে না আমি এখন যাবই, তুই আমার যত চেষ্টা করো আমার আটকায় রাখতে পারবি না। তখন আমি যে সিটকারি লাগাই দিছি দরজার, তখন আমার ওই থাবরা দিয়া উপরে এরকম ঝুলাই রাখছে, দরজার উপরে তখন আমার চোখ মুখ আমি অনুভব করতেছি চোখ মুখ আমার বাইরে গেছে মানে নাক মুখ গরম হয়ে গেছে। তখন হাতে এমনি থাবড়াইতেছি, যখন আমার দুই হাত আঙ্গাই রাখছে আমি হাত দিয়া থাবড়াইতেছি, থাবড়ানোর পরে ওসে নামায় না। পরে আমি কি করছি ইচ্ছা করে ওরে আমি ওর মুখ আমার কাছে ওরে আমি এই জায়গায় কামড় দিছি, ঘাড়ে কামড় দিছি। দেওয়ার পরে ও আমার নিচে নামছে, মানে আমি যে ঝুলানো অবস্থাটা নিচে নামছি, নামার পরে ও আবার আমার একটা থাবড়া দিছে। আমার ঘরে একটা র্যাক ছিল, র্যাকের উপরে যাই পড়ছি, আমার কানে একটা কানের দুল ছিল এটা পড়ে গেছে, আমার নাকেরটাও পড়ে গেছে। পরে ওর মায়ের ফোন দিছে করে দৌড়ে আইসে, আয় আমার কইতেছে এরকম একটা বোকা দিয়ে ওর আম্মাই বলতেছে আর ওর বইনে তুই পাইসুসটা কি, মানে আমার মায়ের বোকা দিছে ওই বোকা দিয়ে বলতেছে পাইসুসটা কি আমার সেরারে তুই। পরে একদিন এলে আমাগো একদিন আজকা আজকা দেখ মতোর কত ইয়া হয়েছে। পরে আমি বলছি মা কি বলেন, আমি ওনারে মা ডাকি, আম্মা ডাকি না আমি মা ডাকি।
আপনার সেই মা ডাকার মর্মটা উনি বুঝেননি, মূল্যটা দেন
কখনো দেয় নাই।
এখন কি একসাথে আছেন না আপনারা?
না
এখন কি কোথায় আছেন?
এখন আমি আছি আমার একটা মামা আছে আব্দুল্লাহ বাগ, আমি ওখানে থাকি, ওই একবার মার কাছে এখনো ওর উপরে একটা মামলা হয়েছে ভাই, বিয়ারের বিজনেস করতো এটার জন্য সে ধরা পড়ছে, ওইটাও আমাকে বুঝতেছে আমি নাকি ধরাই দিছি।
আচ্ছা, এবং একসাথে আপনারা সংসার করছেন না তাই তো? ওকে, আর হচ্ছে ও মামলা এখন জেলে আছে, ইনফরমেশন আছে আপনি পুলিশে খবর দিয়ে ধরাই দিয়েছেন
এটা বলে যে আমি ধরাই নিছি।
আচ্ছা, এখন অবস্থায় কি আছেন আপনি, যে আপনি স্বামীর সাথে নাই তো? কতদিন ধরে নাই?
নাই আমি রোজা যে মাসে লাগবে সেই মাস থেকে।
আচ্ছা, এতদিন ধরে স্বামীর সাথে নাই?
এখানে গিয়ে আমাকে বলতেছে যে আমি তোমাকে ডিভোর্সের পেপার দিয়ে দিয়েছি।
আচ্ছা,
আমি বলছি আমি তো তোমাকে ডিভোর্স দিতে চাই না, কেন ডিভোর্স দিব? তারপরে বলতেছে যে আমি নাকি এখন পুলিশে তাকে ধরাই দিছি, এটা আমারই দোষ দিতেছে। তারপরে ওর একটা বোনের জামাই আছে আমাকে হুমকি দিতেছে যে তোরা চেয়ে রাস্তায় পাবো, তোমার মানুষ দিয়ে এমন কিছু করবো তুই দুনিয়ার বাচ্চা থাকতে পারবি না।
আপনি এখন কি করতেছেন?
এখন আমি বর্তমান কিছুই করি না।
কি করেন না? কিভাবে চলতেছেন?
চলতেছি, আমি আমার একটা মামা আছে করতেছি, আর চাকরির জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমি এখন ঈদের পর আমার চাকরি
আর হচ্ছে থাকছেন কার কাছে?
আমার মামার কাছে আছি।
মামার কাছে
বর্তমান।
আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আপনার এখনকার অবস্থা?
না, এখনকার অবস্থা আর আমার একটাই নেই, আমি লক্ষ কোটি মানুষের কাছে এটাই বলতে চাই আমি আমার স্বামীর ভালোবাসি, আমি আমার স্বামীর জানি আমার কাছে ফিরে দেয়, আমি এটাই চাই। আমি আমার শ্বশুর শাশুড়ি সবাইকে অনেক ভালোবাসি,
এটা আমরা জানি, এটা আপনার
অনেক ভালোবাসি, কিন্তু আমি আমার শাশুড়ির পায়েদেরও আমি রয়েছি মা, এটা
আমি আমরা বুঝতে পেরেছি। আপনি ছোটবেলায় মা বাবা হারানোর পর থেকেই আপনার মধ্যে কিন্তু প্রবল এক ভালোবাসার আকাঙ্ক্ষা, মা বাবার ভালোবাসা। আপনি বলছিলেন যে আপনি আপনার শাশুড়িকে মা বলে ডাকেন, যাই হোক আপনি আপনার স্বামীকে হ্যাঁ, আপনি আপনার স্বামীকেও একবার বাঁচাইছেন, মানে আপনি কেসটা করেছিলেন, মামলা করেছিলেন যখন আর পারেননি, কারণ এটা একটা খুব ক্রুশিয়াল ব্যাপার ছিল, বিয়ে না করেও স্বামী স্ত্রীর মতো করে থাকা দিনের পর দিন, এবং আপনার প্রতি অবিচার অনাচার এগুলো সবই হচ্ছিল, যে কারণে আপনি একটা মামলা করেছিলেন এবং সেই মামলা থেকে তাকে আপনি ছাড়াই নিয়ে আসছেন। আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ বেশ প্রবল, এবং এখন আপনি চাচ্ছেন আপনার স্বামীর সাথে এবং শ্বশুর শাশুড়ি মিলে যেন আপনারা থাকতে পারেন।
আমি থাকতে পারি, আর এখনো জেলে গেছে, আমি মানে শুক্রবারে দেখে আসছি, দেখে আসার পরে আমাকে বলতেছে আমি জেলে থেকে বের হয়ে গেলাম তো তুমি আমাকে আবার জেলে ঢুকাবা। আমি কেন তোমাকে জেলে ঢুকাবো? আমি তো তোমাকে জেলে ঢুকাবো এই কথা বলি নাই। হ্যাঁ, আমি তো তোমার ডিপোজিট লেটার পাঠাইছি, তুমি সাইন করে দিও। আমি কোনোদিন তোমাকে সাইন দিব না। তারপরে বলছে যে আমি বের হইলে তোমাকে আমি একটা ফোন দিব। যে বের হয়েছে আমাকে একটাবার ফোন দেয় না সে।
আচ্ছা আচ্ছা, আপনার এখন পার্সোনাল লাইফের এই টানাপোড়েন গুলোই সবচেয়ে ব্যাপার, এবং হচ্ছে আপনার
আমি অনেক কষ্টে আছি। এখন আমার মামাদের সাপোর্টও পাই না। আমি
মামাদের সাপোর্টও পান না?
কার সাপোর্ট পাই না, কারণ এই জন্যই বলছিল মাঝখানে ঝগড়া হয়েছে যে ওরা ভালো মানুষ না, তুই এখান থেকে চলে আয়। তারপরে আমি একবার বলছি যে তুমি আমাকে আমার যে পাওনা দাওনা আছে আমাকে দিয়ে দাও, আমি চলে যাই। তখন আমাকে বলছে যে আমি বিয়ে করছি তোমাকে দেওয়ার জন্য, আমি দিব না। এখন আমাকে ফোন দিয়া বলে এই রোজার মাসে এখন আমার টাকা হয়েছে, এখন আমার টাকা হয়েছে, আমি এখন তোমাকে দিয়ে দিব। তখন আমি বলছি যে এখন তোমার কিসের টাকা হয়েছে? এতদিন টাকা হয় না, এখন কিসের টাকা হয়েছে তোমার? ফট করে যে তুমি আমাকে দিয়ে দিবা, আমাকে বলে এখন আমার টাকা হয়েছে, এখন আমি তোমাকে দিয়ে দিতে পারবো।
আচ্ছা, এই মুহূর্তে আপনি চাচ্ছেন একসাথে থাকতে, এটাই সবচেয়ে বড় চাওয়া।
আমি একসাথে থাকতে।
প্রিয় শ্রোতা, এরকম ভুল জীবনে কিন্তু অনেকেই করে, এগুলো আসলে ভুল কিন্তু মানুষ ইচ্ছা করে অনেক সময় করে, অনেক সময় করে ফেলতে হয়, আর আজকে অতিথি ভুলটা করে ফেলেছে, এবং এরকম ভুল যেন আপনারা না করেন, কারণ পুরো গল্পটাই আপনারা যারা শুনেছেন পুরো গল্পটাই আপনার উপলব্ধির মধ্যে রাখবেন। এরকম খুঁটিনাটি অনেক কিছুই কিন্তু একটা জীবনের বিভিন্ন ভুল করার জন্য মানে ইন্সপায়ার করে আপনাকে, যে ওর ছোটবেলা থেকে, তারপরে কিন্তু অনেক ভালো আছে, মা বাবা দুজনে চলে যাওয়ার পরে আমরা অনেক গল্প এই অনুষ্ঠানে শুনেছি, তাদের জীবন আজকে ওর যেরকম আছে তার চেয়ে অনেক বাজে অবস্থায় দিন আতিপাত করছে এখন মানুষ। মা বাবার স্নেহ আদর এগুলো হারালে পরে আর কিছুই থাকে না, তারপরে ওর মামারা ছিল পাশে, কিন্তু অনেকের হয়তো এরকম মামারাও থাকবে না, একটা পর্যায়ে এসে ও এখন বলছে মামারা দেখে না, হয়তো পারছে না, দেখে না।
আমি সবসময় ওর সাপোর্ট করছি বলে এখন আমার মামারও পাশে।
ভেরি সিম্পল, এটা একটা সাধারণ ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, মামারা পাশে নেই কারণ ও নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিল, এবং সেই সিদ্ধান্তে
এর মধ্যে আমার মামা আসছিল একজন, তারপর আমার মামা বিচারে আসছিল, আসার পর আমার মামারে কুকুরে কামড় দিয়ে দিয়েছে।
এই অবস্থায় আমরা চাই ওর স্বামী যেন, মানে স্বামী যেন ওকে গ্রহণ করে আবারও, কারণ ওর সাথে ডিভোর্স হয় নাই, অনৈতিক সম্পর্ক এখন নাই, ছিল একটা পর্যায়ে, এটা পরবর্তীতে ঠিক করে নিয়েছে, ও মামলাটা করা এক অর্থে ভালোই ছিল, কারণ মামলাটা না করলে হয়তো এভাবে আরো ঝুলতে হতো, ওকে বিয়ে করতোই না, ওকে শারীরিকভাবে ব্যবহার করতো দিনের পর দিন, সংসার অশান্তি যেগুলো এখনো আছে সেগুলোতে থাকতোই, কিন্তু অ্যাটলিস্ট একটা ডেস্টিনেশন হয়েছে যে বিয়ে করেছে, এখন ওর স্বামী এবং শ্বশুর শাশুড়িকে যেন ফিরে পায় সবকিছুর পরে, এটাই আমাদের কামনা। আজকের মতো বিদায় নিচ্ছি এই শুভকামনা করে, এবং আগামী বুধবারে আমরা একই সময় আবারও হাজির হয়ে যাব একই স্টেশন অর্থাৎ ABC রেডিও FM 89.2। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.
Exclusively on FusionBD.com.